السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ وکفا والسلام علی عبادہ الذین اصطفى، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم. واعتصموا بحبل اللہ جميعا ولا تفرقوا. وقال النبی صلی اللہ علیہ وسلم، من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك ضعف الإيمان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. محترم حاضرین، قرآن پاکر آیاتر ایک اংশ যেখানে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা রজ্জুকে রশিকে মজবুত করে ধরো ঐক্যবদ্ধভাবে, ওয়ালা তাফাররাকু, এবং পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, মুসলমানদের ঐক্যের উপরে আল্লাহ তাআলার বিশেষ মদদ থাকে। এই ঐক্যবদ্ধ থাকা দ্বারা উদ্দেশ্য কি? কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের উপরে থাকা, আর যারা কোরআন সুন্নাহর উপরে উঠে আসতে পারে নাই তাদেরকে কোরআন সুন্নাহর দিকে ডাকা, যারা কোরআন সুন্নাহ পরিপন্থী জীবনযাপন করে তাদেরকে ওই বিপদগামীদের থেকে ফিরা রাখা, এ কাজগুলো উম্মতে মুসলিমার সকলেই করবে। এবার এ কাজগুলো করতে গিয়ে মূল লক্ষ্য উদ্দেশ্য এবং ফলাফলের দিক থেকে এক হলেই হয়ে গেল। লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত তথা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, মানুষকে কোরআন সুন্নাহর উপরে নিয়ে আসা, শরীয়তের উপরে নিয়ে আসা, এই হল লক্ষ্য উদ্দেশ্য। এখন এই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছায় এই ক্ষেত্রে যারা যে ধরনের কাজ করবে, যে পন্থায় কাজ করবে, তাতে কোনো সমস্যা নেই। সকলকেই একই পন্থায় কাজ করতে হবে, আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এটা সকলকে একইভাবে করতে হবে এটা জরুরি না, কারণ ভিন্ন ভিন্ন পন্থায় করতে পারে। লক্ষ্য উদ্দেশ্যের ঐক্য এটাই হলো মূলত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, যে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রশিকে মজবুত করে ধরে রাখার উদ্দেশ্য। সেই হিসাবে যে যে পন্থায় কাজ করুক, যদি এ নিয়ে পরস্পর বিভেদ না থাকে, বরং যারা যে শুরুতে কাজ করার যোগ্য এবং যার যে পন্থায় কাজ করার সামর্থ্য আছে সে সেভাবে কাজ করে গেল। তো ইজতিমাঈয়তের ক্ষেত্রে, ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে এটার মধ্যে কোনো অসুবিধা নাই। কেউ যদি কোরআন সুন্নার আলোকে ওয়াজ নসিহত করে মানুষকে কোরআন সুন্নার দিকে আনতে পারে, তিনি সেটা করবেন। কেউ যদি লেখালেখির মাধ্যমে আনতে পারে তাহলে তিনি সেটা করবেন। কেউ যদি নাকি দিনই মাদ্রাসা কায়েম করে মাদ্রাসার মাধ্যমে আনতে পারে, চেষ্টা করে, তাহলে সে সেটা। কেউ যান খরচ করে আনবে, কেউ মাল খরচ করে এই কাজের উপরে মানুষকে নিয়ে আসবে, সবটাই ঠিক আছে। কেউ খানকা কায়েম করে আনবে, এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে মিল থাকার শর্তে অন্যের বিরোধিতা করতে যাবে না। কিন্তু একে অপরকে রফিক মনে করবে, হারিফ মনে করবে না, একে অপরের সহযোগী, শত্রু না, প্রতিপক্ষ না, তাহলে হয়ে গেল। তো এইভাবেই চলতেছে, এইভাবেই চলে আসতেছে নিজাম, এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই শরীয়তকে, দিন ও শরীয়তকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখার পদ্ধতি এটাই হবে, এটাই ছিল, এখনো তাই আছে এবং সামনেও তাই থাকবে ইনশাআল্লাহ। এখন রয়ে গেল কিছু কিছু কাজ মাঝে মধ্যে আমাদের দ্বারা হয়ে যায় বা নিয়মিতই হয়ে আসছে, যেগুলো এই ঐক্যের ক্ষেত্রে প্রতিবন্ধক। কিন্তু মুসিবত যে ঐক্যের ক্ষেত্রে প্রতিবন্ধক, কিন্তু নাম দেওয়া হচ্ছে এটা ঐক্যের প্রক্রিয়া, যে নাম দেওয়া হচ্ছে যে এইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কি ধরতেছি, আল্লাহর শরীয়তকে ধরতেছি, কিন্তু আসলে এটা ঐক্যকে কি করে, নষ্ট করে, ঐক্যকে নষ্ট করে। তো এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজনীতি, রাজনীতি যেটাকে যারা দিনের জন্য করে, দিনের নামে করে, তাদের উদ্দেশ্য কিন্তু ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার এই শরীয়তকে কি করা, প্রতিষ্ঠা করা, এটা কিন্তু দাবি। কিন্তু এই দাবির পরিণতিটা কি? এই দাবির পরিণতি হল ঐক্যকে কি করে, বিনষ্ট করে। এটা ঐক্যের ক্ষেত্রে অন্তরায়। দ্বিতীয় মাসলে আমরা আসবো যে রাজনীতি কাকে বলে। প্রথম আমি বলতেছি যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি হল মুসলমানদের পরস্পরের ঐক্যের ক্ষেত্রে বাধা। একটা ঘটনা মনে পড়তেছে, এক অ্যাডভোকেট সাহেব, উনি একটা ইসলামী দলের কর্মী। তো উনি বলতেছিলেন যে হুজুর আপনি কি, আপনারা রাজনীতি করেন? বলে না, রাজনীতি তো করি না। আসলে রাজনীতি করেন? বললাম না, রাজনীতি তো করি না। তো বলল যে তাইলে আল্লাহ তাআলা যে কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, যে আল্লাহ তাআলার রশিকে মজবুত করে ধরার জন্য ঐক্যবদ্ধভাবে পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, তা আপনারা তো এটার উপর আমল করেন না। তাহলাম কিভাবে হলো এই জিনিসটা? তাহলে যে সবাই সম্মিলিত ভাবে যদি দিন কায়েমের চেষ্টা না করি তাহলে আয়াতের উপরে আমল হয় না। তাই বললাম এটা তো বুঝতে ভুল করছেন, বরং এই যে রাজনীতির কথা বলতেছেন, আমাদের দেশে রাজনীতির দল কয়টা আছে? তখন যে কয়টা ছিল, আরো বিশ বাইশ বছর আগের কথা বলছি, তা যে কয়টা ছিল ওই কয়টার কথা আমি উল্লেখ করলাম। বললাম যে সকলেরই তো দাবি একই নাকি, যে সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার রশি মজবুত করে ধরতেছে, এই তো। এটা যদি হয় তাহলে আপনাদের দল এতগুলোকে, তখন হুজুর জীবিত ছিলেন, সাহেব রহমতুল্লাহ জীবিত ছিলেন, যে হুজুরের একদল, চরমনের পেশাব হুজুরের আরেক দল, তারপরে হাফিজ হুজুর রহমতুল্লাহের আরেক দল, নাজামি ইসলামের আরেক দল, এই এরকম যখন সবাইয়ের উদ্দেশ্য হলো ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশিকে মজবুত করে ধরা, দল এতগুলোকে আপনাদের পক্ষে কি এটা সম্ভব যে সবাই মিলে একদল হয়ে যাবেন? এটা কি সম্ভব? চুপ করে আছে। বললাম বলেন যে সকলে মিলে একদল হয়ে যান, যে কোনো একদলের নেতৃত্ব মেনে নেন, এতগুলো দল না করে, এটা কি সম্ভব? এটা সম্ভব না। আমি বললাম যে আপনি জবাব দিচ্ছেন না ঠিক, কিন্তু আমি জানি এটা সম্ভব না। এটা যখন সম্ভব না হইলো, তাহলে আয়াতটা কেমন হলো? এই ক্ষেত্রে আয়াত তো হওয়ার কথা হলো যে আপনাদের কথা অনুযায়ী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি মুতাফাররিকিনা ওয়ালা তাজতামিউ, যে তোমরা আল্লাহ তাআলার রশিকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে দলে দলে আলাদা আলাদা হয়ে এবং একত্রিত হইও না। আপনাদের অবস্থাটা তো হলো এমন, এমন না? যদি এইভাবে আপনারা দলে দলে বিভক্ত না হইতেন, তাহলে না হয়তো ঐক্যবদ্ধভাবে কি হওয়া। যে এখন এই সকলেই তো, আমি যে কয়টার নাম বললাম, যে কয়টার নাম বলছি, এরা তো সকলে আমাদের দেওবন্দি মাসলাকের, আমাদের আকাবের দেওবন্দেরই অনুসারী এবং হক্কানি, সবাই হক্কানি জামাত, হকপন্থী। তো হকপন্থী হওয়ার পরে আপনাদের মধ্যে ঐক্যটা অসম্ভব কেন হইল? এই ভিন্নতা কেন? বহুবারই চেষ্টা করছে সব দল মিলে এক হয়ে যাওয়ার জন্য, এর জন্য ঐক্য জোটও করছে, কিন্তু আসলে কি হয় নাই? ঐক্য জোট করার তো দরকার নাই, সকলে এক দল থাকবে। বললাম যে এই ক্ষেত্রে প্রতিবন্ধক হলো আপনাদের রাজনীতি। এই যে রাজনীতি নিয়ে আগে বাড়া প্রচলিত রাজনীতি, এটাই হলো প্রতিবন্ধক। আজকে যদি এটা না করতেন, তাহলে আমাদের মধ্যে এত বিবাদ থাকতো না, বরং সকলেই একই ইয়ের উপরে থাকত। তো যেটা বলতেছিলাম যে সকলেই দিনের কাজ করতেছে, যদি তারটাও আমর বিল মারুফ নেহি আনিল মুনকার হয় এবং সেটা কোনো পন্থায় হয়ে যায়, শরীয়ত সমর্থিত এবং গুনাহমুক্ত বৈধ পন্থায় যদি হয়, তাহলে আকাবের আসলাফের তরিকায় হয়, তাহলে সবটাই কি আছে? একই কাজ, একই কাজের বিভিন্ন শাখা। কিন্তু যখন এমন হয়ে যায় যে কর্মপন্থার কারণে আমরা আর একত্রিত হইতে পারতেছি না, তখন কিন্তু সেটা ঐক্য না, সেটা হলো কি? অনৈক্য। তো এখন প্রশ্ন হবে যে তাইলে কি ইসলামে কি রাজনীতি নাই? অবশ্যই আছে। ইসলামের রাজনীতি আর প্রচলিত রাজনীতি দুইটা এক জিনিস না। এই জিনিসটা আমাদের এই জন্যে জানা দরকার যে অনেক সময় আমরাও কি হয়ে যাই, যে এইভাবে মনে করি যে আমরা একটা গুরুত্বপূর্ণ দিনের গুরুত্বপূর্ণ একটা কাজ থেকে আমরা বিরত থাকি কিংবা বিরত রাখি। যারা প্রচলিত রাজনীতির সাথে সম্পৃক্ত না, বাংলাদেশের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের অধিকাংশরাই তো এখন এরকম, যারা এগুলোর সাথে জড়িত না, তাহলে তাদের ক্ষেত্রে কি বলা হবে? তারা কি রাজনীতি করে না? রাজনীতি তো শরীয়তের মধ্যে আছে। তো সেটা কি যেটা ইসলামী রাজনীতি? আর সেটা থেকে বর্তমানে যে রাজনীতি চলতেছে, এটার মধ্যে ব্যবধানটা কোথায়? আপনি চিন্তা করেন যে এখনকার ইসলামের নামে যে রাজনীতি করা হইতেছে, এটা সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায়, যে আমি লোক ভেড়াবো, আস্তে আস্তে কি করব, দল বানাবো এবং সামনে ইলেকশন আসলে ইলেকশন করব, হয় আলাদাভাবে না হয় কারোর সাথে মিলে ক্ষমতায় যাব, ক্ষমতায় গিয়ে তারপরে ইসলাম কায়েম করব। তার মানে হলো যে ইসলাম কায়েম করতে হবে আমাকে নিজেই, এবং একই কাজ যদি অন্যজনে করে, তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে কি করি না, এটার সাথে একমত হই না, আলাদা আলাদা থাকি। এই যে মনে করেন দিন কায়েম করার জন্যে আমাকে ক্ষমতা হাতে নিতে হবে, আর এরপরে গিয়ে কি কি উপায়ে, গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক উপায় বুঝতেছি যে দল করতে হবে, সমর্থক বাড়াইতে হবে, তারপরে গিয়ে মেজরিটিতে আসতে হবে, তারপরে গিয়ে কি করতে হবে, আমার ইসলাম কায়েম করতে হবে। এইভাবে ইসলাম কায়েম করা বা এই ধরনের রাজনীতি আমরা ইসলামের ইতিহাসের শুরু থেকে নিয়ে এই নিকট অতীত পর্যন্ত আমাদের আকাবেরদের ইতিহাসে আমরা পাই না। ইসলামের রাজনীতির মূল ইয়ে হলো ক্ষমতায় যাওয়া না। আল্লাহ তাআলা যদি ক্ষমতায় কাউকে দিয়ে দেয় তাহলে সে কোরআন সুন্নাহ অনুযায়ী কি করবে, পরিচালনা করবে। ক্ষমতা না দিলেও আগে আমাকে ক্ষমতায় যেতে হবে, তারপরে ইসলাম কায়েম করতে হবে, এটা না। কিন্তু যদি আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা না দেয়, ইমারত যদি আমাকে না দেয়, তাহলে সেক্ষেত্রে তখন আমার রাজনীতিটা কি হবে, তখন আমার রাজনীতি হবে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতায় বসায় রাখছে তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে বলতে থাকা, যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো কাজ করে, তাহলে সেটার প্রতিবাদ করা, প্রতিবাদ করতে থাকা। সেই প্রতিবাদেরও স্তর আছে, সকলের প্রতিবাদ কিন্তু একরকম না, তিন স্তরের প্রতিবাদ। তো এখন কোরআনে পাকের আয়াত পড়ে পড়ে সেগুলো যাদেরকে আল্লাহ তাআলা কোনো ক্ষমতায় দেয় নাই, প্রশাসনের কোনো স্তরে বসায় নাই, এমন লোকের ক্ষেত্রে ওই আয়াতগুলো প্রয়োগ করা হয়। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ তাআলার বিধান মতো ফয়সালা করবে না তারা সকলে কাফের। ফাউলাইকা হুমুল জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তিনটা আয়াত আছে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে না। এ কোরআনে পাকের আয়াতেই বোঝা যায় যে এটা হলো যাদেরকে আল্লাহ তাআলা কি বানাইছে, শাসক বানায় দিছে, তাদের ক্ষেত্রে হলো এটা প্রযোজ্য। তাই বলে যাকে শাসক বানায় নাই সে কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করার কি রাখে না, এখতিয়ার রাখে না। সে যতটুকু রাখে অতটুকুর মধ্যে তাকে ইয়ে করতে হবে। এখন চোরের হাত কাটা যায় না বলে আর ব্যভিচারীদেরকে প্রস্তর আঘাতে হত্যা করা হয় না বলে, কিংবা হত্যাকারীর শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে কার্যকর হয় না বলে আমরা সকলেই গুণাগার, বিষয়টা কি তা? আমরা কিন্তু দেশে যে বিচার ব্যবস্থায় শরী বিচার ব্যবস্থা নাই, এর জন্য আমরা কি দায়ী? আমরা কতটুকু দায়ী? চোরের হাত না কাটার জন্য আমরা দায়ী না। চোরের হাত যারা কাটার কি আছে, এখতিয়ার রাখে, তারা দায়ী থাকবে। ব্যবচারের শাস্তি শরীয়ত সম্মত উপায়ে বাস্তবায়ন না করার জন্য তারা দায়ী থাকবে, সেটার জন্য আমরা দায়ী থাকব না। কারণ এটা হাকিমকেই বলা হচ্ছে। এখন রয়ে গেল তো এই যে দায়িত্ব চেয়ে নিয়ে তারপরে কি করা, এরপরে যে ইসলাম কায়েম করার চিন্তা করা, এটা তো ওই হাদিস থেকে বাহ্যিকভাবে নিষিদ্ধই মনে হয়। লা তাসআলিল ইমারাতা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। যে দায়িত্ব চেয়ে নিও না, ইমারত চেয়ে নিও না, যদি ইমারত চাওয়ার কারণে পাও তাহলে সেক্ষেত্রে ওটা তোমার হাওলা করে দেওয়া হবে, আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য পাওয়া যাবে না। আর যদি না চাওয়ার কারণে পাও, না চাওয়া সত্ত্বেও পাও, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার তরফ থেকে কি পাইবা, সাহায্য করা হবে। এই যে বলেন যে লা তাসআলিল ইমারাতা, ইমারত চেয়ে নিও না, এটা বর্তমান প্রচলিত রাজনীতির একদম উল্টা না। ওখানে ইমারতই চাওয়া হচ্ছে, আর হাদিসে ইমানত চেয়ে নিতে নিষেধ করতেছে। বর্তমানে যারা রাজনীতি করবেন, এছাড়া কোনো উপায় আছে? ইমারত চাওয়া ছাড়া কোনো উপায় নেই, আপনাকে ইমারত চাইতে হবে, ইমারত চাইতে হবে, আপনাকে ভোটে দাঁড়াইতে হবে, ভোটে দাঁড়ায় পোস্টার লাগাইতে হবে যে অমুককে কি করেন, অমুক মার্কায় ভোট দেন, ইসলামের খেদমত করার সুযোগ দেন, এই সব কথা তো লাগাইতে হবে, লাগাইতে হবে না? তা হাদিস কি এভাবে দায়িত্ব চাওয়ার কথা বলছে? বলে নাই তো, এভাবে দায়িত্ব চাইতে তো বলে নাই। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সহযোগিতা করা, যদি সে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, আর যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না চলে তাহলে তার বিরোধিতা করা, তার তাকে প্রতিবাদ করা, প্রতিহত করা, স্তর হিসাবে যার যতটুক দায়িত্ব। তাহলে কথাগুলো একটু মানে ইয়ের হয়ে যাচ্ছে, মানে শাস্ত্রীয় কথা হয়ে যাচ্ছে, একটু খেয়াল করে বুঝতে হবে যে যেখানে হাদিসে পাঁকের মধ্যে ইমারত চাইতে কি করছেন, নিষেধ করছেন, সে জায়গায় বর্তমানে প্রচলিত রাজনীতিতে ইমারত চাওয়াটাই হলো রাজনীতি। তাহলে ইসলামী রাজনীতি হয় কি করে, কি করে হয় সেটা? আপনি চেয়ারম্যান হইতে চাইবেন, আপনি পার্লামেন্ট মেম্বার হইতে চাইবেন, তারপরে প্রধানমন্ত্রী হইতে চাইবেন, এই চাওয়া এটা তো ইসলাম বলে নাই। এখানে যে লা তাসালিল ইমারাতা, ইমারত চেয়ে নিও না, এটা কার জন্য বলা হয়েছে, কোন ইমারত সেটা? এটা কি তবলিগী আমির? এ তো ইমারত মানে হলো প্রশাসনিক পদ, এটা চেয়ে নিও না। অন্য হাদিসে বলা হয়েছে যাকে দুইজনের উপরও আমির বানানো হয়েছে তাকে যেন ছুরি ছাড়া কি করে দেওয়া হয়েছে, জবাই করে দেওয়া হয়েছে। এত খতরনাক জিনিস আমির হওয়া, তাহলে ইমারত চেয়ে নেওয়ার জিনিস না। অথচ প্রচলিত রাজনীতির মূল মন্ত্রই হলো ইমারত চাও, ইমারত চেয়ে নাও, তুমি ইমারত আমির হইতে চেষ্টা করো। এখানে হযরত ইউসুফ আলাইহিসসালামের ওই আয়াত দিয়ে দলিল দেওয়া ঠিক হবে না, যেখানে হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেছেন যে ইজালনি আলা খাজাইলিন আরদ ইন্নী হাফিজুন আলীম, যে আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেন, আমি এ ব্যাপারে আমানতদার আছি এবং আমি এর ব্যাপারে ভালো ব্যবস্থা করতে পারব। সেটা কোন ক্ষেত্রে, সেটা কোন ক্ষেত্রে? যখন তিনি পরিপূর্ণভাবে কি থাকবেন, যে আত্মবিশ্বাসী থাকবেন যে ইনি এখানে গিয়ে শরীয়ত মোতাবেক কি করতে পারবেন, কাজ করতে পারবেন, এবং তিনি এ ব্যাপারে অবস্থা এমন থাকবে যে ওনার বিকল্প সেখানে নাই, তখন তার আগ পর্যন্ত যদি বিকল্প থাকে, কিংবা আমি ওখানে গিয়ে কি করতে পারবো না, কোরআন সুন্নাহ অনুযায়ী ফেসলা করতে পারবো না, এমন সময় তো এভাবে চাওয়া যায় না। লাভটা কি যদি আমি সেখানে না পারি? তার প্রমাণ কি যে আপনি যদি এ ব্যাপারে সন্দিহান থাকেন যে ওখানে গিয়ে পারিপার্শ্বিক কারণে আপনি পারবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি সে পদ নিতে পারবেন না, যদি অন্য কেউ উপযুক্ত নাও থাকে। তারপরেও ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে খলিফা মনসুর, হারুন রশিদের বাবা আব্বাসি খলিফা, কি হওয়ার জন্য চাপ দিয়েছিল? কাজিউল কজাত, চিফ জাস্টিস হওয়ার জন্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে চিফ জাস্টিস হওয়ার যোগ্য ছিলেন না? ছিলেন তো, কিন্তু তারপরেও এই পদ গ্রহণ করলেন না, গ্রহণ না করে উল্টা খলিফা মনসুরের বিরাগভাজন হয়ে ব্যত্রাঘাত খেয়ে খেয়ে শহীদ হয়ে গেলেন। কারণটা কি, কি কারণ? যদি বিষয়টা এমনই হইতো যে আমাকে পদে বসাইলে আমি সে পদ গ্রহণ করা আমার জন্য জরুরি হয়ে যেত, কি কায়েম করার জন্যে, ইনসাফ কায়েম করার জন্যে, এটা তো এখনকার যুগের চেয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ খলিফা মনসুরের যুগে অনেক বেশি সম্ভব ছিল, অনেক বেশি সহজ ছিল না? খলিফা মনসুরের জামানায়ও কিন্তু মানুষ, সাধারণ মানুষের মধ্যে দিনদারি এখনকার চেয়ে অনেক বেশি ছিল, এবং খলিফা মনসুর তারা ছিল মুসলিম জাহানের একচ্ছত্র আধিপত্য তাদের হাতে ছিল, তথা ওনারা যাকে দায়িত্ব দিবেন এই দায়িত্বের বিপরীতে আরেকজন খাড়া হয়ে যাবে এমন সম্ভাবনা সেখানে ছিল না। এর পরেও ইমামে আবু হানিফা রহমতুল্লাহ ইমামে আজম ওনার মতো যোগ্য লোক কেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন? এই আশঙ্কায় যে খলিফা মনসুরের মেজাজ সম্পর্কে ওনার জানা ছিল যে উনি চিফ জাস্টিস হওয়ার পরে শরীয়ত মতো ফয়সলা করার ক্ষেত্রে খলিফা বাধা হয়ে দাঁড়াবে, যার কারণে উনি কি করেন নাই, এই পদ গ্রহণ করেন নাই, করলেন না। তো দায়িত্বশীল বানাইতে চাইছে কিন্তু তারপর কি হয় নাই, গ্রহণ করে নাই। যদিও খলিফা মনসুরের অন্য কোন দুর্বিসন্ধি থাকতে পারে, কিন্তু ওনার হাতে তো সেই সুযোগ চলে আসছিল। এরপরেই হযরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আবার কি করলেন, হারুন রশিদের জামানায় আবার চিফ জাস্টিস হয়ে গেলেন। কারণ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ সময়ে খলিফা ছিল হারুন রশিদ। হারুন রশিদের ব্যাপারে এতটুক ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আত্মবিশ্বাস ছিল যে তিনি চিফ জাস্টিস হয়ে ফয়সলা করতে গেলে হারুন রশিদ কি হবে না, বাধা হয়ে দাঁড়াবে না, তো উনি গ্রহণ করছেন। তো এখন আপনি তখনকার সময়ে কাজীউল কোজাত তথা চিফ জাস্টিস হওয়া, প্রধান বিচারপতি হওয়া কত বড় একটা গুরুত্বপূর্ণ পদ, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি করলেন না, সেটা গ্রহণ করলেন। তবে তখনকার হুকুমতের যে উল্টা সিধা চালচলন সেটার ব্যাপারে পরিবর্তনের জন্য তিনি ভিন্নভাবে কি করছেন, চেষ্টা করছেন। এর বিপরীতে নফসে জাকিয়া নামক একজন বুজুর্গ দাঁড়াইছিলেন, তাকে কিন্তু তিনি সমর্থন করছিলেন, সেটা ভিন্ন বিষয়। তো ওইটাই হলো ইসলামের রাজনীতি, যে যারা এই কাজের জন্য দাঁড়াবে তাদের ইসলাহের চেষ্টা করা। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ যখন নাকি এই ভারতবর্ষ ভাগ হয়, তার আগে দিয়ে অনেকে এই পাকিস্তানের স্বপ্ন দশটা বলে ডক্টর ইকবালকে, কিন্তু সঠিক ইতিহাস হলো যে দ্বিজাতির তত্ত্ব এবং এই ভারতবর্ষের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র, এটার স্বপ্ন দশটা ছিলেন হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ, তিনি ছিলেন। তো মুসলিম লীগ আলারা মুসলমানদের জন্য কি করছে, রাজনীতি করে গেছে ঠিক, কিন্তু প্রথমেই কিন্তু তাদের মাথায় কি আসে না যে মুসলমানদের জন্য কি হইতে হবে, আলাদা রাষ্ট্র হইতে হবে। হযরত হাকিমুল উম্মত রহমতুল্লাহ কি করছেন, এই মুসলিম লীগের নেতৃবৃন্দকে একথা বুঝাইছেন যে তোমরা মুসলমানদের জন্য কি দেখো, আলাদা রাষ্ট্র করো। হযরতের দূরদর্শিতায় তিনি দেখতে পাইছেন যে ভারতবর্ষ ব্রিটিশরা যেভাবে ছেড়ে, তারা ছেড়ে যাবে, এখন এই ছেড়ে যাওয়ার পরে এখানে রাষ্ট্র পদ্ধতি ব্রিটিশদের নিয়মে চলবে, তার মানে হলো গণতান্ত্রিক সিস্টেমে আসবে। এই গণতান্ত্রিক সিস্টেমে যদি আসে তাহলে পুরা ভারতবর্ষ মিলে অমুসলিমরা থাকবে হলো সংখ্যাগুরু, মুসলমানরা হবে সংখ্যালঘু, যার কারণে সবসময় মুসলমানরা সংখ্যালঘু হিসেবে কি হবে, পরিচিত হবে এবং অমুসলিমদের দ্বারা কি হবে, শাসিত হবে। এই জন্যে হাকিমুল উম্মত হযরত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি কি করলেন, পরামর্শ দিলেন যে তোমরা মুসলমানদের স্বার্থ নিয়ে চিন্তা করো, যেখানে যে সকল এলাকা মুসলমান সংখ্যাগরিষ্ঠ ওগুলো নিয়ে আলাদা রাষ্ট্রের চিন্তা করো, তাহলে কি হবে, ফলে একটা অংশ মুসলমানদের বড় একটা অংশ কি হয়ে যাবে, সেখানে সংখ্যালঘু থাকবে না, আরেকটা অংশে সংখ্যালঘু থাকবে। তো এই পরামর্শ দিয়ে তাকে বোঝানোর জন্যে তখন মুসলিম লীগের লিডার ছিল মোহাম্মদ আলী জিনা, সেই মোহাম্মদ আলী জিনাকে এই বিষয়ে বোঝানোর জন্যে হযরত হাকিমুল উম্মত হযরত শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ এবং মুফতি শফি রহমতুল্লাহ ওনাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন, যে সে রাজনীতি জানে, তো তার প্রজ্ঞা আছে, তার মাথায় যদি এটা ঢুকায় দেওয়া যায় তাহলে তারা এটাকে কি করতে পারবে, সামনে আমলে ইয়ে দিতে পারবে। যাই হোক, এর জন্য মানুষের রায় মতামত, এর জন্য জনমত তৈরি করার জন্য হযরত হাকিমুল উম্মতের শিষ্যদেরকে হাকিমুল উম্মত কাজে লাগাইছেন। এদিকে এই বাংলাদেশ এই এলাকা বঙ্গ এরিয়া এই এলাকায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল, সিলেটের এদিকে সেখানেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু সিলেটে হযরত মদিনী রহমতুল্লাহ আলাইহা যাতায়াত বেশি থাকার কারণে এবং খোলাফা বেশি থাকার কারণে এই ভারতবর্ষ ভাগ হয়ে যাওয়া এই ক্ষেত্রে তারা ছিল হযরত মদিনী রহমতুল্লাহ আলাইহির চিন্তাধারায় বিশ্বাসী। তার মানে হল কংগ্রেস, সে কংগ্রেস যেরকম ভারতবর্ষ বিভক্তির পক্ষে ছিল না, তো হযরত হোসেন আহমদ রহমতুল্লাহ আলাইহি কিন্তু এই ভারত বিভক্তির পক্ষে ছিলেন না। যাই হোক, পক্ষে ছিলেন না সেটারও হেকমত আছে, আবার মুসলমানরা আলাদা হয়ে গেছে তারও হেকমত আছে। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এক বয়ানে বলছিলেন যে ওলামায়ে কেরামের এই যে দুই চিন্তা হয়ে যাওয়া, এই দুই চিন্তার সুফল এটার মধ্যে দুইটাতেই হেকমত ছিল। তো যাই হোক, সিলেটের ওই অঞ্চলে মুসলমানদের বিশাল সংখ্যা, কিন্তু এই ক্ষেত্রে এই বিভক্তির পক্ষে না। এদেরকে বোঝানোর জন্য হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি দায়িত্ব দিলেন হযরত আতাহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং হযরত জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকে। ওনারা কি করলেন, এই এলাকায় সভা সমিতি করে জনগণকে বুঝায় বুঝায় এর মধ্যে নিয়ে আসছেন। কারণ এই বিভক্তির জন্য ইংরেজ সরকার বলেছিল যে গণভোট হবে, গণভোটে যদি যে যদি কি হয় যে এলাকা কি করবে পাস করবে, অর্থাৎ বিভক্তির পক্ষে ভোট বেশি পড়লে ওই এলাকা কি হবে আলাদা হবে। ঠিক পাকিস্তানে সীমান্ত অঞ্চলে ওই যে পাঠান যারা আছে এই সীমান্ত অঞ্চলে সুবাই সারহাদ যাকে বলে, এই সীমান্ত অঞ্চলে এবং বেলুচিস্তানে ওই এলাকায়ও হযরত মদিনী রহমতুল্লাহ আলাইহি খোলাফা এবং সাগর ওই রাজনীতির লোক কি ছিল বেশি ছিল, তো বড় সমস্যা যে ওইদিক দিয়ে বেলুচিস্তান তারপরে এই কি বলে এটাকে সারহাদি এলাকা সীমান্ত অঞ্চল এই এলাকায়ও বিশাল একটা অংশ, তার মানে গণভোট দিলে বিভক্তির পক্ষ ফেল করবে অথচ মুসলমান বেশি। সেখানে জনমত তৈরি করার জন্য হাকিমুল উম্মত দায়িত্ব দিলেন কাকে, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং হযরত ইদ্রিস কান্দলী রহমতুল্লাহ আলাইহি ওনাদেরকে। তারা ওখানে দিনে কত সভা করছেন এগুলো করে জনমত তৈরি করে এরপরে যখন গণভোট হলো তাহলে এই সিলেটের লোকেরাও এবং ওইদিকে বেলুচিস্তান এবং সুবাই সারহাদের লোক যে আছে সেখানে কি হলো জনমতে এই গণভোটের মধ্যে বিভক্তির অর্থাৎ মুসলমানদের আলাদা রাষ্ট্রের ইয়ে হয়ে গেল, ভোট বেশি পড়ে গেল। তো এই যে হযরত হাকিমুল উম্মত কি করলেন এই কাজে লাগাইলেন, এটা কিন্তু পুরাটাই রাজনীতি ছিল, রাজনীতি না রাজনীতি ছিল, কিন্তু যাদেরকে কাজে লাগাইলেন হযরত শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তারপরে গিয়ে হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি আতাহার আলী রহমতুল্লাহ আলাইহি এই যে ওনারা ছিলেন, তো ওনারা কি করছেন বলে ওনারা এই দায়িত্ব শেষ করার পরে সকলে যার যার কাজে চলে গেছেন আবার পড়ানো। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে পশ্চিম পাকিস্তানে এবং জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহিকে দিয়ে পূর্ব পাকিস্তানে এই পাকিস্তানের পতাকা কি করা হয়েছিল উড়ানো হয়েছিল, প্রথম পতাকা যেরকম বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে আসাম আব্দুর রব পতাকা উড়াইছে, তো এরকম পাকিস্তান হওয়ার পরে এই পূর্ব পাকিস্তানে হযরতে জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি আর পশ্চিম পাকিস্তানে হযরতে শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের পতাকা উত্তোলন করছিলেন। চিন্তা করেন যে তারা রাজনৈতিক দিক থেকে কত উপরে গণ্য হইতেন, চাইলে ওনারা দু একটা পদ কি করতে পারতেন, নিতে পারতেন। পদ নিয়ে তারপরে বলে পাকিস্তান কায়েম করে দিয়েছেন, এখন পাকিস্তান চালাইতে হবে না, এই পাকিস্তান চালানোর জন্য একটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব ইত্যাদি এগুলো নিতে পারতেন না ওনারা। মুফতি শফিজ সাহেব রহমতুল্লাহ যদি একটা কি চাইতেন, একটা পদ চাইতেন, দিতে বাধ্য হইত। জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ একটা পদ চাইলে দিতে বাধ্য হইতো। শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ যদি একটা গুরুত্বপূর্ণ পদ চাইতেন তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হইতো, কারণ পাকিস্তান প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওনাদের অবদান অনস্বীকার্য, পদ দিতে বাধ্য হইত। হোসেন সৈয়দ সরওয়ার্দি মুফতি শফিজ সাহেব রহমতুল্লাহ সঙ্গে দেখা করার জন্য লাইন ধরে বসে থাকতো, সময় নিতে হইত দেখা করার জন্য। ওনারা একটা রাষ্ট্রীয় পদ চাইলে পাইতেন, কিন্তু যে ওখানে পদে অধিষ্ঠিত হয়ে তারপরে কি করতে হবে, ইসলাম কায়েম করতে হবে। ওনারা বুঝতেন যে ওখানে গেলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে আশঙ্কায় খলিফা মনসুরের কাজিউল কোজাতের পদ নিতে অস্বীকার করলেন, ঠিক এই ধরনের সমস্যা এখানে আরো বেশি। ওখানে গিয়ে ওদের তাবে হওয়া ছাড়া, অনুগত হওয়া ছাড়া ওদের উপরে প্রভাব খাটানোর দিন নাই, যার কারণে ওনারা বাহির থেকে চেষ্টা করছেন। এই চেষ্টা করার কারণে ওনাদের আজীবন চেষ্টা করার সুযোগটা কি ছিল, উন্মুক্ত ছিল। যেই আসছে ক্ষমতার উত্থান পতন সবকিছুই তার, যারা ক্ষমতাসীন আছে তাদের মধ্যে, কামড়া কামড়ে যা আছে তাদের মধ্যে, এনাদের ওলামায়ে কেরামের নসিহত করার জায়গা সবসময় খোলা, এবার যেই আসুক না কেন ক্ষমতায়। বিরোধিতা করার জায়গাও খোলা, বিরোধিতা করার জায়গাও তাদের কি আছে, রাস্তাও খোলা, সমর্থন করার, বিরোধিতা করার, সংশোধন, সংশোধনের ইসলাহের কথা বলার রাস্তা খোলা। তো আমরা যেটা মনে করি যে ইসলামের রাজনীতিটা এমনই হওয়া উচিত যে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, যারা শাসক বর্গ আছে তাদের ক্ষেত্রে করা, এটাই হলো ইসলামের রাজনীতি। তথা যারা রাজ্য ক্ষমতায় আছে, রাজ্য শাসনে আছে, উপর থেকে নিচ পর্যন্ত যার যেখানে সুযোগ, যতটুক পর্যন্ত পৌঁছার সুযোগ, সেই স্তরে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের কাজ করা, এটাই হলো ইসলামের রাজনীতি। এবং এই সুযোগটা ততক্ষণই আপনি পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি তাদের প্রতিপক্ষ না হবেন। যতদিন পর্যন্ত আপনি তাদের প্রতিপক্ষ না হবেন, প্রতিপক্ষ হওয়ার অর্থ হলো যে আপনি যদি নিজেই সেই চেয়ারটা টান দেন তাহলে কি হয়ে গেলেন, প্রতিপক্ষ হয়ে গেলেন, তখন আর আপনার নসিহত করার কি থাকবে না, জায়গা থাকবে না, কথার কথা। আপনি যদি আজকে বিএনপি পন্থী হন তাহলে আওয়ামী লীগ পন্থী শাসকদেরকে কি করতে পারবেন না, নসিহত করার সুযোগ থাকবে না, থাকবে, থাকবে না। আবার যদি আওয়ামী লীগ পন্থী রাজনীতিবিদ হন তাহলে আবার বিএনপি পন্থী শাসকদেরকে কি করতে পারবেন না, নসিহত করার সুযোগ পাবেন না। কিন্তু যদি আপনি নির্বাচনই করেন না, আপনার অবস্থাটা এমন যে আপনি শাসন ক্ষেত্রে এবং জাতীয় পর্যায়ে শাসক বর্গের পক্ষ থেকে যে কোনো অন্যায় কাজ হবে, অন্যায় পদক্ষেপ হবে, আপনি তার বিরোধিতা করতে চান, এবার সেটা আওয়ামী লীগ হোক আর জাম লীগ হোক যেই লীগই হোক না কেন, আপনার এক পদ যদি আপনি বন্ধ করতে না চান তাহলে আপনাকে হইতে হবে কি, আপনি দলবাজি করতে পারবেন না। যদি দলবাজি করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই পদ কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, কোনো ক্ষেত্রেই না। আপনি যার সঙ্গে যুক্ত হইলেন তার কাছে থাকলেন অধীন হয়ে, আর যার সঙ্গে যুক্ত হইলেন না তার কাছে থাকলেন শত্রু হয়ে। এক জায়গায় অধীন আর এক জায়গায় কি, শত্রু। আপনার কথা কে শুনে, কে শুনে, কেউ শুনবে না, শুনছে, শুনবে না। আমাদের দেশে ইসলামী রাজনীতির নাম নিয়ে জান কোরবান করে ফেলে শত শত লোক, এমন লোকরা যখন নাকি বিগত কোন এক সরকারের সময় যখন ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশীদার হয়েছে এবং মন্ত্রিত্ব, কয়েকটা মন্ত্রিত্ব বাগায় নিচ্ছে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেই লোককে যখন নাকি জিজ্ঞেস করা হলো যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কি? এখন তো আপনারা কিসে আছেন, ভিতরে আছেন। পরিষ্কার জবাব দিছে সেই লোক যে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য সরকারের অংশ হই নাই, কারণ সে যে পদে চলে গেছে, যে জায়গায় চলে গেছে, সেখান থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার আর সুযোগ তার, বা এই দাবি করার সুযোগ আর তার নাই, পারবে না। তার আরেকটা উদাহরণ দেই, কিছুদিন আগে, এই গত সম্ভবত 1.5 বছর আগে, পাকিস্তানে যখন নাকি ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়, ক্ষমতাচ্যুত করার পরে তখন জোড়াতালি দিয়ে নির্বাচনের আগে একটা সরকার হয়েছিল সম্ভবত শাহবাজ শরীফের নেতৃত্বে। তো তারপরে তো আবার নির্বাচন হলো, নির্বাচনে যা হওয়ার হয়েছে এগুলো তো আমাদের আলোচনার বিষয় না। তখন ওই নির্বাচনের আগে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার এই যে কি বলে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হলো পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম, তার মানে হলো মাওলানা ফজলুর রহমান সাহেবের দল, ফজলুর রহমান সাহেবের দল। সেই ফজলুর রহমান সাহেব এর দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ওই যে অল্প মেয়াদি একটা সরকার ছিল নির্বাচনের আগের, এই সরকারের মধ্যে ধর্ম মন্ত্রণালয়টা দেওয়া হয়েছিল একজন মুফতি সাহেবকে, মুফতি সাহেবের নামটা আমার এখন খেয়াল পড়তেছে না, জমিয়ত উলামা ইসলামের একজন মুফতি সাহেবকে কি দেওয়া হয়েছিল, ধর্ম মন্ত্রণালয়টা দেওয়া হয়েছিল। ধর্ম মন্ত্রণালয় পাওয়ার কিছুদিন পরে আসছে হলো 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর তার মানে খ্রিস্টানদের বড়দিন। এই 25শে ডিসেম্বরে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীও ছিল, অন্যান্য মন্ত্রীরাও ছিল, সকলে মিলে বড় একটা ছুরির মধ্যে হাত দিয়ে এই কেক কাটছে, কেক, সেই কেক কাটার মধ্যে ওই মুফতি সাহেব হাত লাগাইছে। খ্রিস্টানদের বড়দিনের কেক কে কাটতেছে? মুফতি সাহেব কাটতেছে। বলেন তো এই মুফতি সাহেবের ধর্মমন্ত্রী না হইলে কি খ্রিস্টানদের কেক কাটা লাগতো? কিন্তু ধর্মমন্ত্রী হয়ে যাওয়ার পরে কেক না কেটে পারতো? পারতো না। এই হলো ইসলাম, কথাটা বুঝাইতে পারতেছে কিনা? এই সকল এইভাবে রাজনীতি করে যদি না একটি ক্ষমতা পায় তাহলে কি করতে হয়? তখন খ্রিস্টানদের কেক কাটতে হবে, তারপরে হিন্দুদের মঙ্গল প্রদীপ কি করতে হবে, জ্বালাইতে হবে। কারণ কি, জিজ্ঞেস করা হয়েছে ওনাকে, কঠিন সমালোচনায় পড়ছে যে মুফতি সাহেব ইয়ে কে কাম করলে আপনি, তারা জবাব দিছে যে আমাকে যেহেতু উজিরে মাঝহাবি বানানো হয়েছে, সুতরাং সব মাঝহাবের কাজে আমার কি করতে হবে, করতে হবে। এই মুফতি সাহেবের ব্যাপারে পরবর্তীতে অন্যরা তার ইমান নিয়ে কি করছে, প্রশ্ন তুলছে যে খ্রিস্টানদের যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটবেন, আপনার ইমান ঠিক আছে কিনা? এগুলো ইমাম মুফতি সাহেবের এক বয়ান, এক কাজ। আরেক কাজে দেখা গেল যে ওনাকে এই মুসলমানরা বিভিন্ন দিনই প্রতিষ্ঠানের জন্য কিছু সহায়তার জন্য ইয়ে করছে, যে এই এই খাতে সহযোগিতা করতে। উনি পরিষ্কার বলতেছেন যে এই ধরনের প্রতিষ্ঠানের সহযোগিতা করার এখতিয়ার নাই রাষ্ট্রীয়ভাবে, উনি সহযোগিতা করতে পারলেন না। কেক কাটতে পারে, কিন্তু ইসলামের দিনই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য বলা হয়েছে, উনি বলতেছে যে সম্ভব না এটা। তা আমি এই মুফতি সাহেবের কথা উদাহরণ দিলাম এই জন্যে যে বর্তমান পরিস্থিতিতে আপনাকে যদি নাকি রাষ্ট্রীয় পদ একটা দিয়ে দেয়, আমরা অনেকেই এই সুধারণায় আছে যে আমাদের হুজুর যদি নাকি একটা কি পাইতেন, আমাদের কথার কথা আমাদের মুফতি সাহেব হজরতকে যদি নাকি ধর্মমন্ত্রী বানায় দেওয়া হইতো তাহলে মনে হয় খুব ভালো হয়ে যেত। কিন্তু আসলে কি বিষয় তা? মুফতি সাহেব হুজুর এখন যেভাবে বয়ান করতে পারতেছেন, ধর্মমন্ত্রী বানায় দিলে মুখের মধ্যে কি দিতে হইতো, তালা দিতে হইতো, সব ধর্মের কথা বলা লাগতো। তা এখন যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, সে স্বাধীনতা থাকতো না। সুতরাং বর্তমান যে প্রচলিত রাজনীতি, এই রাজনীতিতে ইসলামের খেদমত হবে না। পরস্পরে দূরত্ব তৈরি হওয়া, আলাদা হওয়া ছাড়া, ঐক্য নষ্ট করা ছাড়া ফায়দা নাই। তাহলে কি হইতে হবে, কি রাজনীতি করতে হবে? আমাদের আকাবেররা যেটা দেখাই দিয়েছেন, হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ যেটা দেখাইছেন, যে যারা রাজনীতি করতেছে এদের পিছনে মেহনত করো, এদের মগজ ধোলাই করতে চেষ্টা করো, যদি মগজ ধোলাই হয় ভালো, না হইলে তুমি তোমার জায়গায় ঠিক থাকলা, এর মগজ ধোলাই না হলে এরপরে যে আসবে তার মগজ ধোলাই করার চেষ্টা করবা, তোমাদের এই চেষ্টা চালু রাখবা যে যে পর্যন্ত পৌঁছতে পারো। তুমি যদি একজন মেম্বারের মগজ ধোলাই করতে পারো তাহলে তার পিছনে মেহনত করো, তুমি যদি একজন চেয়ারম্যান পর্যন্ত পৌঁছতে পারো তাহলে তার পিছনে মেহনত করো। এটা হলো ইসলামের রাজনীতি। চিন্তা করেন যে এইভাবে যদি নাকি আমাদের ওলামায়ে কেরামরা রাজনীতি করত, তাহলে সেক্ষেত্রে কোন দলের সাথে তাদের শত্রুতার সম্পর্ক হইতো? শত্রুতার সম্পর্ক হইতো না, সব দলকেই তো সমানভাবে নসিহত করতে পারত, কিন্তু এখন তো সেটা পারবে না। তাহলে সীমাবদ্ধতাটা কি করলাম, নিজেরা তৈরি করলাম, নিজেরা তৈরি করলাম, স্বাধীনতাটা নিজেরা নষ্ট করলাম। এখন এইভাবে কুরসিতে যাওয়া, ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করা, ইসলাম কায়েমের জন্যই বুঝলাম, এটা কি আসলে ইসলামী রাজনীতি কিনা? এটা ইসলামী রাজনীতি বরং আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, এটাকে যত ব্যাপক করতে পারে এটাই হলো ইসলামের রাজনীতি। এখানে তিন স্তরকে ভাগ করে দেওয়া হয়েছে, মানরা আমিনকুম মুনকারান ফালিউগাইয়ুহু বিয়াদি, যে অন্যায় কাজ হতে দেখবে সে সে অন্যায় কাজকে প্রতিহত করবে কি দিয়ে? হাত দিয়ে, শক্তি দিয়ে। কারার শক্তি দিয়ে করবে? যার শক্তি আছে, যেখানে শক্তি করার, শক্তি খাটানোর কি আছে, সুযোগ আছে সেখানে। আর এটা বলা হয়, এটা হলো কাদের দায়িত্ব? সরকারে যারা আছে, সরকারে বিভিন্ন পদে যারা আছে তাদের দায়িত্ব হলো সেখানে ক্ষমতা প্রয়োগ করে কি করা, অন্যায়কে বন্ধ করা, এটা তাদের দায়িত্ব। যে অন্যায় কাজ হচ্ছে, জাতীয় পর্যায়ে অন্যায় কাজ হচ্ছে, সেই জাতীয় পর্যায়ের অন্যায় কাজকে শক্তি প্রয়োগ করে বন্ধ করা, আইন প্রয়োগ করে বন্ধ করা, শাস্তি দিয়ে বন্ধ করা, এটা হলো শাসক বর্গের দায়িত্ব, যার কাছে সেই শক্তি আছে। যদি তার সে শক্তি না থাকে, সে শ্রেণীর লোক না, তাহলে এমন না যে উপরের শ্রেণীর কাজ তার উপরে চলে আসবে, বরং তার একটা কাজ আছে, তার কাজ হলো ফাবিলিসানিহি, সে তার জুবান দ্বারা কি করবে, অন্যায়কে প্রতিহত করবে। এটা হলো ওলামায়ে কেরামের কাজ। কাদের কাজ? ওলামায়ে কেরামের কাজ। ওলামায়ে কেরাম যতক্ষণ পর্যন্ত জুবান দিয়ে, দালাইল দিয়ে কি করতে পারে, অন্যায়কে বন্ধ করার সুযোগ পায়, সেটা কাজে লাগাবে, হেকমতের সাথে হেকমত অবলম্বন করতে হবে। হেকমত অবলম্বন করার উদাহরণ দেই, হযরতে সম্ভবত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অসুস্থ হইলেন। অসুস্থ হওয়ার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তখন কি ছিল, ক্ষমতাসীন ছিল, তো আসছে দেখা করার জন্য। দেখা করার জন্য যখন আসছেন, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা রওয়ায়েত শুনছি, সেটা আমি এখন তোমাকে বলে যাচ্ছি, যে আল্লাহ তাআলা যাকে এই রাজ্য শাসন করার ক্ষমতা দান করছে, সে যদি তার প্রজাদের হক ঠিক মতো আদায় করতে না পারে তাহলে তার জন্য জান্নাত হারাম। তো এটা শোনার পরে সে বলল যে এই কথা এতদিন কইলেন না কেন, এতদিন বললেন না কেন? তো তখন উনি জবাব দিলেন যে আমি যদি জানতাম যে আরো কিছুদিন বাঁচবো তাহলে আজকেও বলতাম না, তাহলে আজকেও বলতাম না, তাহলে কেন? যাই হোক, পরে যে তিনি বললেন যে আজকেও বলতাম না, কথা বুঝেছেন যে এই যে তাকে যে সরাসরি যে কথাটা বলা হলো এটা যদি উনি আরো আগে বলতেন তাহলে ওবায়দুল্লাহ বিন জিয়াদের মতো লোক সে ইনার দ্বারা যে এই সাহাবির দ্বারা যে ওনার সাগরেদরা যে দিনই খেদমতটা নেওয়ার সুযোগ পেয়েছে এটা বন্ধ করে দিত। তাহলে এই লোক তো ডেয়ারিং, এই লোক যে মাসলা বয়ান করে এই মাসলা তো যে বয়ান করলে আমার তো সমস্যা, তারা তো সবাই কইব যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের লেগে জান্নাতি হয়ে গেছে গা, হারাম হয়ে গেছে গা, যা ওনার দরজ বন্ধ করে দাও, ওনারে ফজলুল্লাহ আমিনী সাহেবের মতো কি করে দাও, গৃহবন্দী করে দাও, যেন মাদ্রাসার অফিস আর বাসা ছাড়ার অন্য কোথাও কি করতে না পারে, যাইতে না পারে, এরকম করে দাও। তো এটা ভালো হইতো নাকি উনি যে নিজের দরজ চালায় যেতেছেন বিশাল জামাত ওনার দ্বারা উপকৃত হইতেছে সেটা চালু থাকা ভালো, সেটা চালু থাকা ভালো। এই জন্য ওই নসিহতটা কি করেন নাই, আগে করেন নাই, আগে করেন নাই। তো হিকমত যে করে গেছেন কিন্তু যখন ওনার দরস করার মতো আর কি নাই, শক্তি নাই, সময় নাই হাতে, তখন বললেন যে এবার তার দরস বন্ধ করার কোনো কি নেই, সুযোগও নাই, যা এখন নসিহতটা করে দিয়েছে। হ্যালো, সময় সুযোগ মতো কি করা, নসিহত করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন যে আমার কাছে হাদিসের দুইটা ভান্ডার আছে, এক ভান্ডার তো বলে দিলাম, আর এক ভান্ডার যদি বলি তাহলে আমার এই গলা কেটে দেওয়া হবে। তার মানে হলো ওই ভান্ডার কি করেন নাই, উনি বলেন নাই, প্রকাশ করেন নাই। ওটা ছিল যে এই পরবর্তী আমির উমারাদের গোলমালার এই সকল সম্পর্কে, এই সকল সম্পর্কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কথা বলে গেছেন ওগুলো, তার ওগুলো যদি এদের সামনে বলে দিব ওনারা কি করে শেষ করে বদল করে দিব, উনি এগুলো বলতে যান নাই। খামাখা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার সাগরেদ ওনার কাছ থেকে হাদিস শুনতেছে, তো ওনার হাদিস শোনানো ভালো না কত লয়ে যাওয়া ভালো, হাদিস শোনানোর সুযোগ যতক্ষণ রাখা যায় ততক্ষণ এটাই তো ভালো। অনেক মানুষ বুঝে না, খামাখাই বলতে থাকে যে এইবারও যদি ওলামায়ে কেরাম শহীদ না হয় তাহলে আর শহীদ হইব কবে, আরে কি মুশকিলের কথা। এই গত ইয়ের সময় তখন একজনে আমার মোবাইলে SMS করছেন, এক ডাক্তার সাহেব, উনিও বুঝবান ডাক্তার সাহেব, উনি SMS করলেন যে এখনো যদি ওলামায়ে কেরাম শহীদ না হয় তাহলে আর শহীদ হইব কবে, ঘরে থেকে শহীদ হইব, তাহলে এবার চিন্তা করেন যে ওলামায়ে কেরামের কি শহীদ হয়ে যায় ভাই, উম্মতের জন্য ফায়দা। ওলামায়ে কেরাম দ্বারা আল্লাহ তাআলা যে খেদমত কি করতেছেন, দিনের খেদমত নিচ্ছেন, এটা জারি থাকা ভালো নাকি শহীদ হয়ে যাওয়া ভালো? শহীদ হয়ে গেলে উনি বিনা হিসাবে জান্নাতে যাবে, জান্নাতে পাখি হয়ে কি থাকবেন, উঠতে থাকবেন, কিন্তু এদিক দিয়ে উম্মতের কি অবস্থা হবে। এই জন্য উম্মতকে যতক্ষণ কোরআন হাদিসের তালিম দেওয়ার সুযোগ, দিন পৌঁছানোর সুযোগ বাকি থাকে, এই সুযোগ বন্ধ, একটা হলো যে ওলামায়ে কেরাম শহীদ হয়ে গেল কোনো সমস্যা নাই, এই কাজ চলতে থাকবে, শহীদ হইলে বরং এই কাজ আরো কি হবে, বেগবান হবে, সেটা এক পদ্ধতি। আর তার উল্টা যদি এমন হয় যে শহীদ হওয়ার পরে এখানে যে ধারায় কাজ চলতেছিল এই ধারাটাই কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তাহলে ধারাটা বাকি রাখা ভালো না শহীদ হয়ে যাওয়া ভালো, বাকি রাখা ভালো। এই মুসল্লিদের মধ্যে এবং সাধারণ মুসলমানের মধ্যে অনেক অদূরদর্শী এবং বেকুফ লোক আছে যারা এই সকল ক্ষেত্রে দেখে যে ঠিক বিষয়টা ন্যায্য, ওলামায়ে কেরামও এটাকে সমর্থন করেন, কিন্তু যখন সাধারণ মানুষ শহীদ হইতেছে তখন বলে যে ওলামায়ে কেরাম কা শহীদ হয় না এখানে, আরে ওলামায়ে কেরাম শহীদ হয়ে গেলেই হবে, ওলামায়ে কেরামের আরো কাজ আছে না। এই বিগত দিনে কথাগুলো বললাম প্রেক্ষাপট হিসেবে যে অনেকে ওলামায়ে কেরাম কেন নামে না রাস্তায়, ওলামায়ে কেরাম যখন রাস্তায় নামার দরকার তখন তো নামে, নামে না? হ্যাঁ, এই সরকার তো কি বলে ওলামায়ে কেরামের ওলামা এবং তালাবাদের রক্তে প্রথম কি করছে, তার আগে আরেক ঘটনা আছে সেটা নাই বললাম, কিন্তু রাস্তার মধ্যে ব্যাপক হারে ওলামায়ে কেরামের রক্তই তো কি করছে, প্রবাহিত করছে। তখন যারা বলে যারা যারা এইবারে কি করছে রক্ত দিচ্ছে, তখন তারা কি বল, তারা কি করছে, তারা টেলিভিশন দেখছে বসে বসে, যে দেখি কি করে কি করে, বসে বসে টেলিভিশন দেখছে, আশা করছে যে ধরে রাখুক পরের দিন আমরা দেখবনি
কি করা যায়, এই আশা করছেন। তো এই অতি উৎসাহী লোক, এরকম ভাবে বাংলাদেশের উপর থেকে তো বিপদ কেটা যায় নাই, এক সূর্য না দেখছে, এক অন্ধকার কেটা, আরো কত অন্ধকারে ঘিরতেছে। খ্রিস্টান মিশনারি কিভাবে জাল ছড়াইছে, এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে যদি নাকি কখনো কি করতে হয়, রক্ত দেওয়ার প্রশ্ন আসে, তখন কারা দিবে? আলেম তালেব আলেমদের রক্তই যাবে, যারা এখন রক্ত দিয়ে কি করছে, নতুন সূর্যের উদয়ের ঘটনা ঘটাইছে বা বলতেছে, তারা সেদিন ওলামায়ে কেরামের বিপক্ষে থাকবে, আশঙ্কা করা যাবে, ওলামায়ে কেরাম বিপক্ষে থাকবে। তারা বলবে যে ধর্ম যার যার উৎসব সবাই, হ্যাঁ এইসব কথা বলবে। তখন ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন, তো ঠিক আছে, ঈসা আলাইহিস সালামের ইয়ে করলে অনুসারী হলে সমস্যা কোথায়? তারা এই পার্থক্যটাই বুঝবে না। কাদিয়ানিদের ব্যাপারে যখন কিসের প্রয়োজন হবে, মোকাবেলার প্রয়োজন হবে, তখন সেই মোকাবেলা কাদেরই করতে হবে, ওলামায়ে কেরাম আর ওলামায়ে কেরাম অনুসারীদেরই করতে হবে। তখন আমাদের এই হিরোরা কোথায় থাকবে বিরুদ্ধে? তারা বলবে যে ইসলাম কে মুসলমান কে মুসলমান না, এটা হলো পরকালের বিষয়, এখানে কোন রাষ্ট্র কি জন্য ঠিক করে দিব কেডা মুসলমান কেডা কাফের, এটা রাষ্ট্র ঠিক করবে কেন? ওই বেউকু বুঝেই না যে ওলামায়ে কেরাম কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার দাবি যে তুলতেছে সেই দাবিটার অর্থটা কি। কাদিয়ানিদের তারা মুসলিম নাম ব্যবহার করে, ইসলামিক নাম ব্যবহার করে মুসলমানদেরকে কি দিচ্ছে, ধোকা দিচ্ছে। তারা কাদিয়ানি সম্প্রদায় হিসেবে থাকুক, এটা তো ওলামায়ে কেরাম কি করে না, নিষিদ্ধ করে না, তারা কাদিয়ানি হিসেবে থাকুক। ইসলামের অকাট্য আকীদা বিশ্বাসের সাথে তাদের সাংঘর্ষিক হওয়ার কারণে তারা নিজেদের মুসলমান পরিচয় দেওয়ার কি রাখে না, অধিকার রাখে না, এবং তারা মুসলমান ইসলামী আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক আকীদা রাখার পরেও তারা ইসলামী নাম ব্যবহার করে, মসজিদ, তারপরে আহমদি, এই সমস্ত নাম ব্যবহার করে, আহমদিয়া মুসলিম জামাত, এই সমস্ত নাম ব্যবহার করে মুসলমানদেরকে কি দিচ্ছে, ধোকা দিচ্ছে। এই জিনিসটা করতে পারবে না তারা, তো এই দাবি না তুলতেছে। এখন তারা আহমদি জামাত থাকুক, কিন্তু আহমদি মুসলিম জামাত কেন বলবে, মুসলিম জামাত বলতে হলে তো মুসলমান থাকতে হবে, ইসলামী আকিদার উপরে থাকতে হবে। আপনি 100 জন জেনারেল শিক্ষিত যারা দিনদার না, তাদের সামনে কথাটা তুলে ধরেন, কেউই আপনার সাথে একমত হবে না, কেউই একমত হবে না, বলবে যে তারা কাফের না মুসলমান, এটা আল্লাহ ঠিক করে দিব, এটা সরকারের ঠিক করণের কি হলো, এটা নিয়ে ইয়ে করণের দরকারটা কি? তো তার মানে এই কাদিয়ানিদের মোকাবেলায় আপনার সেই বিবাড়িয়া থেকে যে তাদের আস্থা নাকি করে দেওয়া হইল, সেখান থেকে তাড়ায় দেওয়া হইল, এখন তাদের আস্থানা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা আছে, গাইবান্ধায় আছে, পঞ্চগড়ে আছে, বিভিন্ন জায়গায়, আবার এদিক দিয়ে শরণ খোলা কি বলে না কি বলে যে ইয়েতে সাতক্ষীরা, সাতক্ষীরার দিকে আছে, বিভিন্ন জায়গায় যে এইসব এক সময় মোকাবেলায় তো আসবে, তখন মোকাবেলা কারা করবে, আলেমদেরই করতে হবে। তাই আলেমদেরকে কি শুধু এই কোটা লোটা লইয়া আন্দোলন করে মরে গেলেই হবে? হ্যাঁ, এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ কাজে তাদের রক্ত রিজার্ভ রাখতে হবে না? তো এইসব না বুঝা খেলে এটা তো নামে না কেন, এটা তো নামে না কেন, আরে এটাতে যারা নামতেছে নামুক, এটা যদি তাদের ন্যায্য দাবি হয়ে থাকে আমরা তার সমর্থক, কিন্তু আলেম তালেব আলেমদের রক্তের দাম আরো বেশি, দিনদারদের রক্তের দাম আরো বেশি, আরো গুরুত্বপূর্ণ কাজে সেটা কি করতে হবে, রিজার্ভ রাখতে হবে, ওখানে লাগবে সেটা, সেদিন কি করবে না, এরা হবে আমাদের সমর্থকও হবে না, এরা আমাদের প্রতিপক্ষ হয়ে যাবে, প্রতিপক্ষ হয়ে যাবে। আফসুস হয় যে আমাদের দিনই ঘরানার মানুষেরও এই জিনিসটা মাথায় আসে না, না এসা গড়ে কয় যে এখনো যদি শহীদ না হয় তাহলে শহীদ হইব আর কবে, আর শহীদ না হয়েছে কবে? তো তো কথা যেটা দিয়ে শুরু করছিলাম যে ইসলামী রাজনীতির নামে যে রাজনীতি এখন করা হচ্ছে বা যে কর্ম মানে যেভাবে যে পদ্ধতি এখন অবলম্বন করা হয়েছে এটা আদৌ ইসলামী রাজনীতি কিনা, ইসলামী রাজনীতির কি এই তরিকা, এই তরিকায় কি ইসলাম কায়েম সম্ভব, এই কয়েকটা প্রশ্নের আমাদের জবাব খুঁজতে হবে। ইসলামের রাজনীতি হলো আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ অন্যায় কাজকে কি করা, প্রতিহত করা, হককে কায়েম করা, অন্যায়কে প্রতিহত করা, সামর্থ্য অনুযায়ী, লেভেল অনুযায়ী, যারা যাদের শক্তি আছে সে শক্তি প্রয়োগ করবে, আর যার না হয় জুবান দিয়ে বলার, দলিল আদিল্লা দিয়ে বলার কি আছে, সুযোগ আছে, সে দলিল প্রমাণ দিয়ে বলবে, হয় সে আলেম হবে না হয় আলেমের কাছ থেকে শিখে সে কি করবে, দলিল প্রমাণ দিয়ে বাতিলের মোকাবেলা করবে। আর আরেক শ্রেণী আছে যারা আলেমও না আবার আলেমের কথাও বুঝে না, আলেমের কথাও তো বুঝতে হবে, আপনি ট্রান্সজেন্ডারের মোকাবেলায় কথা বলবেন তো ট্রান্সজেন্ডারের মাসলাটা তো আপনার আগে কি থাকতে হবে, জানা থাকতে হবে, জানা না থাকে খালি বললে হবে নাকি, যদি জানা না থাকে তাহলে কি করবেন, যদি এই বিষয়ে এলেমও যদি না থাকে তাহলে অন্তর দ্বারা কি করতে হবে, ঘৃণা করতে হবে, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, বলার পরিবেশ নাই তখন অন্তত অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। অন্তর দ্বারা ঘৃণা করার ন্যূনতম উদাহরণ হলো যে এদের সঙ্গ ত্যাগ করা, এদের সঙ্গ ত্যাগ করা, সমর্থক না হওয়া। বনী ইসরাইলের লোকেরা যারা আগের দিন অন্যায় কাজ করতে দেখা লোকদের কি করত, বাধা দিত, পরের দিন আবার তাদের সঙ্গে উঠা বসা সব ঠিক আগের মতোই কি চালায় নিত, তাতে কি হয়েছে, তাতে যারা নাফরমান ছিল তারা এই বাধা দানকারীদের সাথে মিশার কারণে যারা বাধা দিয়েছিল নাফরমানি থেকে ফিরে গেছে, বাধা দিয়েছিল যারা তাদের অন্তর্ভুক্ত হয়েছে নাকি তার উল্টা হয়েছে, উল্টা হয়েছে, কোরআনে পাকের মধ্যে হয়েছে তার উল্টা হয়েছে, তার মানে হলো যারা বাধা দেওয়ার পরে ওই যে তারা অন্যায় কাছ থেকে ফিরে আসে নাই কিন্তু তাদের সঙ্গ ত্যাগ করে নাই, সঙ্গ ত্যাগ না করার কারণে আল্লাহ তাআলা কি করছেন, এদের আর ওদের অন্তরের মধ্যে মিল তৈরি করে দিচ্ছেন। তার অর্থ হলো যারা আগে অন্যায়কে ঘৃণা করত এখন তাদের অন্তর থেকে অন্যায়ের ঘৃণা কি হয়ে গেছে, তুলে দিচ্ছে, তাহলে অন্তরের মিল হয়ে গেছে। এই ন্যূনতম অন্যায়ের নাহি আনিল মুনকারের নিচের স্তর হলো যে অন্যায়কারীদের সঙ্গ ত্যাগ করা, সঙ্গ ত্যাগ করা, যখন আমি অপছন্দ করি বললাম কাজ হলো না কিংবা বলতেই পারলাম না, অতটুকু স্বাধীনতা তো আমার থাকতে হবে যে আমি তার সঙ্গে থাকবো না, আমি তার সমর্থক থাকবো না। এই যে শেষের স্তর, এই শেষের স্তরের উপর ভিত্তি করে আমাদের দেশের যারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক আছে, পদের কথা বলছে না, বিভিন্ন পদস্থ লোকের কথা বলছে না, যারা সমর্থক, এদের উপরে আফসোস হয় যে এরা যখন দেখে যে তাদের দলের লোকেরা অন্যায় করতেছে, বাধা দিতে না পারুক অন্তত সমর্থনটা তো কি করতে পারে, উঠায় নিতে পারে, সঙ্গটা তো ত্যাগ করতে পারে, কিন্তু রাজনীতি এমন একটা খারাপ জিনিস যে এখানে অন্যায় দেখার পরে বাধা দেওয়া তো দূরের কথা, সঙ্গ ত্যাগ করাটাও কি তারা জরুরি মনে করে না। যত কিছুই হোক শেষ দিন পর্যন্ত কি করা যেতে হবে, সমর্থন করে যেতে হবে, এটা কেন, অন্যায় মাথায় ধরে না তো। এই ব্যাপারে গতকালকেই তো জুমা ছিল, তো জুমার আগে জাপান গার্ডেন সিটিতে ওই বয়ানের মধ্যে আমি বলছিলাম যে বর্তমানে যে প্রচলিত যে রাজনীতি আছে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশের রাজনীতি, এগুলো হলো মানসিক রোগ। আপনার অন্তরের যে রোগগুলো আছে, দশটা রোগ আছে না, এই দশটার মধ্যে যত বেশি যার মধ্যে থাকবে হইলো তত বড় পলিটিশিয়ান, তার মধ্যে হিংসা, অহংকার, পরনিন্দা, মিথ্যা, খায়েশ, হব্বে মাল, হব্বে যা, এই এগুলোর মধ্যে যে কয়টা যত বেশি থাকবে সে হবে সবচেয়ে বড় কি পলিটিশিয়ান, রাজনীতিবিদ। এগুলো ছাড়া রাজনীতি হয় না। তো এগুলো হলো অন্তরের রোগ, এই রোগ যার মধ্যে যত বেশি বাসা বাঁধবে সে হলো কি পলিটিশিয়ান। সেই হিসাবে আপনি যদি এই রাজনীতিবিদদেরকে বা এই রাজনীতিকে মানসিক বিকারগ্রস্ততার মানসিক রোগ বলেন, ভুল লাগবে? ভুল লাগবে। সারা দেশের মানুষ যখন জানতেছে যে এই অবস্থায় এই কাজটা অন্যায়, কিন্তু আপনি যদি সেই দলের সমর্থক হন আপনি সেটাকে অন্যায় মনে করবেন না, মনে করবেন যে না ঠিকই আছে করুক করুক। তো এটা শুধু এই গেল সরকারের ক্ষেত্রে প্রযোজ্য তা না, কিন্তু আমরা আমাদের দেখায় যে কয় সরকার দেখছি সব দলের সমর্থকদেরই একই অবস্থা দেখছি, যে তাদের উপর থেকে যে অন্যায় কাজগুলো করা হয় সমর্থকরা বাধা দেওয়া তো দূরের কথা, সমর্থনটা পর্যন্ত উঠায় নেয় না শেষ পর্যন্ত। এটা মানসিক রোগ না হইলে এটা কেন হয়? তার মানে এই রাজনীতিকে আপনি যদি সঠিক শব্দে ব্যক্ত করতে যান তাহলে বলতে হবে এটা একটা কি রোগ, মানসিক সমস্যা, অসুস্থতা। আমি এর প্রমাণ দিচ্ছি যে আমরা হযরত মাওলানা তুকি উসমানি সাহেব মদজিল্লুম ওনার কাছ থেকে শুনছি যে দু চিজ নুকসান দে হোনে কে বাওয়জুদ বড়ে মজাদার, বড়ি মজাদার হ্যাঁ। তা বলছে দুইটা জিনিস ক্ষতিকর হওয়া সত্ত্বেও খুব মজাদার, তো আনন্দদায়ক। এক খাজ আর এক রাজ, একটা হলো চুলকানি আর একটা হলো রাজনীতি, একটা হলো চুলকানি আর একটা কে রাজনীতি। চুলকাইতেই আছে, চুলকাইতেই আছে, এটাকে একটু পরে কি ভালো লাগবে না, জ্বালা শুরু হবে, জ্বালা শুরু হবে, জ্বালা তো এর পরে, কিন্তু যতক্ষণ চুলকায় ততক্ষণ কি লাগে, মজাই লাগে। আপনি একজনকে একটা কটন বাট দিয়ে দেন দেখবেন যে কান চুলকাইতে আছে, আর কি মনোযোগ দিয়ে কান চুলকাইতে আছে, কিন্তু কিছুক্ষণ পরে কানে কি হবে, ইনফেকশন হবে। এমনি কানের ডাক্তাররা বলে যে খবরদার কানে ময়লা হোক, পানি জমুক, যাই জমুক, কটন বাট কিন্তু কি দিবেন না। কিন্তু কটন বাট দিয়ে কান চুলকাইতে মজা লাগে তো নাকি? মজা লাগে। আর একজিমা রোগী হলে তো আর কোনো কথাই না, দাউদ চুলকানি হলে তো কোনো কথাই নেই। তা এই হলো এখন এই যে খাজলানি যে মজা লাগে, এটা কি আসলে ভালো কাজ? ভালো কাজ তো না, কিন্তু স্বাদ লাগে। কিন্তু এই চুলকানি এটার পরিণতি হলো যন্ত্রণা, জ্বলন, তো জ্বালা। তাহলে রাজনীতিটাও এরকম, তাহলে এটার পরিণতি কিন্তু ক্ষতি, লাভ নেই। চুলকানিটা যেরকম একটা রোগ, এরকম রাজনীতিটাও একটা কি রোগ। এই রোগে যারে পাইছে তারে ইহকালেই ধ্বংসের পথে কি করছে, নিয়ে গেছে, নিয়ে গেছে না? আপনি দেখেন বাংলাদেশে এই যে তপন কুমার, তপন কুমার তো খ্রিস্টান বাপটিস্ট এই স্কোয়ারের মালিক, যে তারা ব্যবসা করে যেতেছে না, হ্যাঁ, সে কি এই বেক্সেমকো গ্রুপের চেয়ে বড় ব্যবসায়ী না ছোট ব্যবসায়ী? বড় ব্যবসায়ী। তার ব্যবসা আগে যেরকম চলছে এখনো কি চলতেছে? তার তো দলবাজি করা লাগে নাই, ও বুদ্ধিমান খ্রিস্টান, কিন্তু কি মাথায় কি আছে, বুদ্ধি আছে, যার কারণে প্রাণ কোম্পানি কাঁদিয়ে নি ঠিক আছে, কিন্তু ব্যবসা করে যেতেছে না, দলবাজি করা লাগছে তার ব্যবসার জন্য। প্রাণ কোম্পানিও তো বেক্সিমকো লাগছে কম না, বেক্সিমকো নাসা তারপরে বসুন্ধরা এদের চেয়ে ছোট তো না, বরং বড়। তো এরা ব্যবসা করে যেতেছে না, তাদের ব্যবসা এই সরকারের পতনের আগে যেমন ছিল এখনো তাই আছে, কারোই পালাইতে হয় নাই, কারোই জ্বালা কিছুই কি হয় নাই, নষ্ট হয় নাই। এই বেচারার কি দরকার লাগছে রাজনীতিকরণের? এ রাজনীতি করে কি সমস্যাটা করলো, হ্যাঁ কি সমস্যা করলো? এখন কোরবানির গরুর দৌড়ে দিয়ে বাইন্দা তারা নৌকার থেকে কি করতেছে, উঠাইতেছে। আরে এই বেটার এই পর্যন্ত যাওয়ার তো কোনো দরকার ছিল না, দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান তার, এই ব্যবসা প্রতিষ্ঠানে লাখো লোকের কি রুজি জড়িত, আর তার লক্ষ লোকের কি হইতেছে কর্মসংস্থান হচ্ছে তার বিভিন্ন প্রতিষ্ঠানে। এই লোক দলবাজি করে মনে করছে কি হয়ে যাবো গে, আরো উপরে চলে যাবে, এর মধ্যে নেত্রীর নামে কি দিচ্ছে স্লোগান দিতেছে। তো এখন কি হলো, এখন সেও ডুবলো, তার প্রতিষ্ঠানগুলো এখন যখন হিসাব নিকাশ শুরু হবে দেখা যাবে যে দেউলিয়া হয়ে গেছে। তো বহু লোকের কর্মসংস্থান নিয়ে টান দিবে, আর তার তো বাকি জিন্দগি কি হয় আল্লাহ ভালো জানে। তো এই যে জিনিসটা, যে এটা তো প্রয়োজন ছিল না এরকম, এত হলো সাধারণ জনগণের কথা বললাম, যে জেনারেল রাজনীতির কথা বললাম, ঠিক সেম জিনিস হলো আমাদের ইসলামের নামে যারা রাজনীতি করতেছে প্রচলিত ধারায়। এটা আমাদের দৃষ্টিতে, কিন্তু আমাদের আকাবেরদের দৃষ্টিতে ভুল পন্থা। এখন মাকসাদ সঠিক হওয়ার কারণে যদি সব পেয়ে যায় তাহলে সেটা তো আল্লাহ পাকের মেহরবানি, যে এত চেষ্টা করছে এত ইসলাম কায়েম করার জন্যে। এখন ইসলাম কায়েম করার পদ্ধতি ভুল করছে, ঠিক আছে, তখন যদি পদ্ধতি ভুল বুঝে না এসে থাকে তো তা আল্লাহ তাআলা মাফ করতে পারেন, ন্যাক নিয়তের কারণে কিও দিয়ে দিতে পারেন, সবও দিয়ে দিতে পারেন, কিন্তু এটা অনুসরণযোগ্য জিনিস না, এটা চলতে দেওয়া যায় না, এটা সঠিক পদ্ধতি না। ওলামায়ে কেরামের মনে করা উচিত না যে বিগত 15 বছর বা 16 বছর আমাদের ইসলামী রাজনীতির দুর্দিন গেছে, এখন সামনে সুদিন আসতেছে, সুতরাং এখন আমাদের কি করতে হবে, এই ঝাঁপায় পড়তে হবে এই ময়দানে। না রে ভাই, এটা ইসলামী রাজনীতির তরিকা না। ইসলামী রাজনীতির তরিকা হলো আমরা যতটুকু বুঝি, আমাদের বুজুর্গানা দিন যতটুকু যে পন্থা অবলম্বন করছে, এই রাজনীতি দলবাজির রাজনীতি বন্ধ করে দিয়ে তারপরে সকলেই আমর বিল মারুফ নেহি আনিল মুনকার নিজ নিজ জায়গায় থেকে এটাকে নিজের দায়িত্ব হিসাবে নিয়ে এটার উপরে কি করা, একমত থাকা, এটা দিয়ে চেষ্টা করা। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা মূলত এই উদ্দেশ্যেই হয়েছিল, যে আমরা কোনো রাজনৈতিক ইয়েতে যাব না, কখনো নির্বাচনে যাব না, এবং কখনো কারো শত্রু কিংবা কারো মিত্রতে পরিণত হইব না। আমাদের দাবি থাকবে ইসলাম জাতীয় পর্যায়ে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যদি চক্রান্ত হয়, অন্যায় হয়, তাহলে সেটার প্রতিবাদ করা, এটাই ছিল হেফাজতে ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য। এবং এই লক্ষ্য উদ্দেশ্যের উপরে যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত তাদের প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল। কিন্তু পরবর্তীতে ওই যে ভুল রাজনীতির চিন্তা, এটার উপরে কি এসে গেছে, প্রভাব বিস্তার করছে। প্রভাব বিস্তার করার পরে কি হয়ে গেছে, যেই হেফাজতে ইসলাম ছিল এমন এক প্রভাব প্রতিপত্তি সম্পন্ন সংগঠন, যেখানে যে সময়ে এই দানব সরকারের বিরুদ্ধে কথা বলার মতো বড় বড় রাজনৈতিক দলেরাও কি পায় নাই, সাহস পায় নাই, তখন তার ভিত্তি কাঁপায় দেওয়ার মতো প্রোগ্রাম যে হেফাজতে ইসলাম করতে পারছে, যেই মুহূর্তে ওই রাজনৈতিক চিন্তা কিংবা রাজনৈতিক চিন্তাধারাটা তার উপরে প্রভাব বিস্তার করছে কিংবা অনুপ্রবেশ করছে, তখন থেকেই শেষ সিংহ কি হয়ে গেছে, বিড়াল হয়ে গেছে। এখন মেও মেও করা ছাড়া আর কোনো কি নেই, শক্তি নেই, এতটুকুই, একদম মেও মেয়ের পর্যায়ে চলে গেছে, কোনো গুরুত্ব নেই। এই গুরুত্বহীন করে হয়ে গেল কেন, ঠিক হেফাজতে ইসলাম যেরকম সিংহ থেকে বিড়ালে পরিণত হয়েছে, গর্জনের পরিবর্তে এখন মেও মেয়ে পার্টিতে চলে গেছে। যারা তৎপর রাজনীতিতে সম্পৃক্ত আছে তারা শুরু থেকেই মেও মেয়ে পার্টি, তারা শুরু থেকেই এই শুধু ইয়ে করা, পিছনে পিছনে কিছু, এছাড়া আর কোনো কাজ নেই। এমনও দেখা গেছে, এমনও শোনা গেছে যে রাজনীতিকারে এই গেল কি জানি কয় নির্বাচনের আগের নির্বাচনে একটা সিটের জন্যে গণভবনে গিয়ে বসে আছে, তো নেত্রী মাথায় হাত বুলিয়ে দিছে, সে মনে করছে চিত্ত কনফার্ম, হ্যাঁ আশীর্বাদ পেয়ে গেছে। তো আবার যে বয়ান করতেছে সে বলতেছে যে নেত্রী যার সঙ্গে হাসি দিয়ে কথা কয় তার খবর আছে, তার খবর আছে। তো ওরে কি করছে, গেছিল সিটের জন্যে, নেত্রী নাকি হাসা তার মাথায় হাত বুলাইয়া দিছে, এটার খবর আছে। এই হলো অবস্থা, ইসলামী হুকুমত করবে আর এই লোক কি কি করতেছে, যাইতেছে ওখানে একটা সিটের জন্য আর মাথায় হাত বুলাইয়া দিছে, মনে করছে কি পেয়ে গেছে, সিট পেয়ে গেছে, সিট পেয়ে গেছে। কিছুদিন আগে গেল যে এই ডামি নির্বাচন গেল, সেই নির্বাচনে আমাদের আলেমদের কেউ কেউ কি করছেন, নির্বাচন করছেন, বলেন তো উনি যদি নির্বাচনে সিটও পাওয়া যেতেন ইসলামের কি কাজে লাগতো সেটা, ইনি কি শেখ হাসিনার এই গণহত্যা থেকে ফিরে দিতে পারতো, পারতো না তো, তাই কি লাভ। যাই হোক, আল্লাহ তাআলা হেফাজত করছেন যে সিটটা পায়নি, সিট পাইলে অন্তত এই গণহত্যার কিছু দায়িত্ব ওনারও কি করতে হইতো, নিতে হইতো। তো এই জিনিসটা বুঝতে হবে যে ইসলামের রাজনীতি যখন এই ধরনের বিষয়ের সাথে আমরা একমত পোষণ করি না, বলে দেওয়া হয় যে তাহলে ইসলামিক রাজনীতি নাই। ইসলামে অবশ্যই রাজনীতি আছে, ইসলামের রাজনীতি কি সেটা বুঝতে হবে। ইসলামের রাজনীতি ক্ষমতা দখলের চেষ্টা না, বরং যারা ক্ষমতা যেখানে আছে তাদের ইসলাহের চেষ্টা, তাদের ইসলাহের চেষ্টা হলো ইসলামী রাজনীতি, আপনি ওটার মধ্যে থাকেন। আর যদি আল্লাহ কখনো ক্ষমতা মিলিয়ে দেয় তখন কোরআন সুন্নাহ অনুযায়ী কি করেন, চালান, চালাইতে না পারলে সাথে সাথে ইস্তফা দেন। যেদিন আপনাকে খ্রিস্টানদের জন্মদিনের কেক কাটতে বলবে আপনি সেদিনই বলবেন যে আমার এই মন্ত্রিত্বের দরকার নাই, এটা ছিল ইসলামী রাজনীতি। তা না করে আপনাকে ওজিরে মাঝহাবি ধর্মমন্ত্রী বানায় দিছে আর আপনি প্রধানমন্ত্রীর হাতের সাথে হাত মিলিয়ে খ্রিস্টানদের জন্মদিনের কি গেলেন, যীশু খ্রিস্টের জন্মদিনের কেক কাটতে গেলেন, এটা কি ইসলামী রাজনীতি হইল? এখানে ইসলামী রাজনীতি ছিল আপনি এখান থেকে কি করা, সরে আসা, মন্ত্রিত্ব ত্যাগ করা। তো পূজের ভুল, পুরা জামাত আমাদের হজরত মাওলানা তকরির ইসমাইল সাহেব মুদাজিল্লুহুম এই দলের উপরে আমাদের সামনে বহুবার আফসোস করতেন, বহুবার আফসোস করতেন, বললেন যে ইনকা কাম ইয়ে শোর মচানা, ইনকা কাম ইয়ে শোর মচানা, বললে ইসলামী রাজনীতি এদের কামই হইলো খালি হই হাল্লা করা, এটাই। এখন কি হলো, বিভিন্ন ধরনের মানে খুব ভালো, পাকিস্তানে ওনাদের যথেষ্ট প্রভাব আলহামদুলিল্লাহ, কিন্তু কি হয়ে গেলেন, একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেলেন, কার, ইমরান খানের সমর্থকদের। তারা বিভিন্ন ধরনের কটু শব্দে কি করে ওনাকে স্মরণ করে, তো মহিলারা গালিগালাজ করে, ওলামায়ে কারামের এই মকামে যাওয়ার তো কোনো দরকার ছিল না, সকলের কাছে শ্রদ্ধার পাত্র থাকতে পারত। পাকিস্তানে ফজলুর রহমান সাহেবের জমিয়ত উলামায়ে ইসলাম এতটা শক্তিশালী, রাজনীতির বাইরে থাকলে যে কোনো রাজনীতিককে উঠাইতে বসাইতে পারার মতো ক্ষমতা তাদের ছিল, বুঝে আসছে কথা, যদি ক্ষমতার প্রতিদ্বন্দ্বী না হয়ে শুধু খালি কি করত, তার বাইরে থাকত, তাহলে সেক্ষেত্রে মুসলিম লীগ হোক আর পিটিআই হোক কিংবা কি যেন পিপিআই হোক, পিপিপি, পিপিপি পিপলস পার্টি হোক, চাই পিটিআই হোক কিংবা আরে কি বলে মুসলিম লীগ হোক, যে কোনো রাজনীতির মসনদ ফজলুর রহমানের ইশারায় উঠতে আর বসত। যদি কখন, যদি উনি এই ভোটের রাজনীতি থেকে কি থাকতেন, দূরে থাকতেন, তাহলে ফজলুর রহমানের পিছনে পুরো পাকিস্তান থাকতো। কিন্তু ভোট যখন চাইতে গেছেন তখন ভোটে দেখা যায় যে ফজলুর রহমানের সেই পরিমাণ ভোট নাই যে এই ভোটে উনি কি হইতে পারেন, প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট হইতে পারেন, সেই ভোট নাই, না থাকার কারণে এখন গতি লেজুড় ভিত্তি, হয় এর সঙ্গে থাকতে হবে না হয় ওর সঙ্গে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অথচ আলেম হিসাবে এত প্রভাবশালী জামাত যে তারা চাইলে যে কোনো সরকারকে ক্ষমতায় উঠাইতে পারত, নামাইতে পারত, সোজা এক সরকারকে না, এই প্রভাব নষ্ট করে দিয়েছে। আমাদের বাংলাদেশে কমি উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সংখ্যায় যত এবং যতটুকু প্রভাব সমাজের মধ্যে তাদের আছে, ভোট চাইতে গেলে ভোট দিবে না, কারণ জনগণ হুজুরে না জানুক যে হুজুরে দেশ চালাইতে পারবে না, কিন্তু জনগণ জানে যে হুজুরে কি পারবে না, দেশ চালাইতে পারবে না। এই জন্যে সাধারণ মানুষ এই হিসাবে হুজুরের চেয়ে বেশি কি রাখে, বুদ্ধি রাখে, যে তারা জানে যে হুজুর আসলে এটা এটা হুজুর পারবে না, এটা হুজুর পারবে না, হুজুরে এই গাড়িতে উঠায় দিলে এই গাড়ি হুজুরে কি করতে পারবে না, চালাইতে পারবে না, এটা চালাইতে হলে হিরোইন চি লাগবে, ও ও চালাবে, এটা এটা টেম্পু, এই টেম্পু হুজুরে চালাইতে পারবে না। এই জন্য হুজুরে যদি টেম্পু চালাইতে চায় তাহলে তখন জনগণ কি করে না, ভোট দেয় না, কিন্তু হুজুরের কথা অনুযায়ী তো চলে, চলে কি না তারা। সেই হিসাবে এই বাংলাদেশের ওলামায়ে কারাম আলেম সম্প্রদায় যদি এই প্রচলিত রাজনীতি থেকে দূরে থেকে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের উপরে কি থাকতেন, ঐক্যবদ্ধ থাকতেন, তাহলে যেই কোনো সরকারকে উঠানো নামানো তাদের কি ছিল, এখতিয়ারে ছিল, তাদের ডাকে সরকার পড়ত, তাদের ডাকে সরকার দিত। বিশ্বাস হয় বাংলাদেশের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার শক্তি এত হইত যে তারা চাইলে সরকার ফেলে দিতে পারত, সরকারকে উঠাইতে পারত। আজকে ঘনাতি ধরে না, পোলাপানের কথায় সরকার হয়, কিন্তু আলেমদের কথা এখানে কোনো কি ঘনাতেই আসে না, আসবে কোথেকে, তারা তো শক্তিটাকে নষ্ট করে দিচ্ছে। তো ভুল পন্থা অবলম্বন করার কারণে এখানে আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ ইয়ে থেকে সহবতে থেকে একটা মেজাজ আলহামদুলিল্লাহ গড়ে উঠছে বলে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে এই মশলাটা আলোচনা করতে পারলাম। কিন্তু যদি মেজাজটা এরকম না থাকতো তাহলে কি হইতো, তাহলে বহু আগে প্রতিবাদ শুরু হয়ে যেত, আরে রাখেন হুজুর, আপনি তো আরো কত বড় বড় হুজুররা কি করছে, রাজনীতি করছে, আর আপনি আইসেন এখানে ইয়ে করতে, ঘটনা এমন হয়েছে, আমি যেটা বলতেছি এমন হয়েছে। হাটহাজারী মাদ্রাসায় সারা দেশের ওলামায়ে কেরাম কি করা হয়েছিল, ডাকা হয়েছিল তখনকার সময়ে, আমরা তখন তালেব এলাম, ছোট তালেব এলাম, ইবতেদায়ী দরজার তালেব এলাম, হাফিজুজুর রহমতুল্লাহ আন্দোলন করছেন, আন্দোলনের কিছুদিন পরের ঘটনা, যখন হাফিজুজুর রহমতুল্লাহ দল দুই ভাগে ভাগ হয়ে গেছে, হাফিজুজুর রহমতুল্লাহ এক ভাগ, শাহিউল্লাহ সাহেব রহমতুল্লাহ এক ভাগ। ওই সময়ে ওলামায়ে কেরামদের এই সক্রিয় রাজনীতি করা না করার ব্যাপারে হাটহাজারীতে সারা দেশের ওলামায়ে কেরামদেরকে, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে ডাকা হয়েছিল। অধিকাংশ ওলামায়ে কেরামের রায় এটা ছিল যে এই তৎপর রাজনীতি এটা আলেমদের কাজ নয়, কিন্তু যারা এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এরকম এক দুজন ওখানে উপস্থিত ছিলেন, ওই এক দুজনেই মজলিস খারাপ করে ফেলছে, এক দুজনেই মজলিস খারাপ করে ফেলছে, এই ঘটনায় আমি উপস্থিত ছিলাম না, শুনছি শুধু। এরপরে আল্লাহ তাআলা চোখে দেখার এক ঘটনা আমাদের সামনে ঘটাইলেন, এই ইয়েতে আমরা যখন লালবাগে সরজমি পড়ি তখন বাড়িদারা মাদ্রাসার পাশে, আমেরিকান এম্বাসির এই পাশে, তখন এই রাস্তাটা ছিল ছোট কিন্তু রাস্তার দুই পাশে ছিল প্রচুর জায়গা, ওখানে একটা দুই দিন ব্যাপী ওলামা সম্মেলন হলো। সেই ওলামা সম্মেলনের মধ্যে সারা দেশের ওলামায়ে কেরামদেরকে ডাকা হলো, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে। মুফতি অক্কা সাহেব ছিলেন তখন ধর্মমন্ত্রী, এরশাদের ধর্মমন্ত্রী, এরশাদের আমলে ধর্মমন্ত্রী ছিলেন, তো উনিও আসছেন। তারপরে আরো ওলামায়ে কেরাম, একটা ঐক্যবদ্ধ কর্মপন্থা কি হইতে পারে সেটা নিয়ে আলোচনা। প্রথম দিন বয়ান হয়ে গেছে একে একে তাদের ঐক্যবদ্ধ কর্মপদ্ধতি কি হইতে পারে এই লাইনে, রাজনীতির লাইনে, বয়ান দিয়ে গেছেন, কোনো সমস্যা হয় নাই, চলছে। পরের দিন মাগরিবের পরে, পরের দিন বাদ মাগরিব, আমরা কিন্তু শ্রোতা, ওই মজলিসে উপস্থিত। পরের দিন বাদ মাগরিব, মোটামুটি দ্বিতীয় দিনের মাহফিলের শেষের দিক, এখন তো একটা যৌথ ঘোষণা আসবে, এমন একটা পর্যায়ে, এমন একটা পর্যায়ে এই দুইজন আলেম বয়ান করলেন। দুইজন আলেমের বয়ান, আমি নাম বললে আপনারা চিনবেন এজন্য আমি নাম বলতেছি না। তা দুইজন আলেমের বয়ান, প্রথমে একজন বয়ান দিয়ে গেলেন সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ মানুষ, এরপরে আসলেন দ্বিতীয়জন। তা দ্বিতীয়জনে বয়ান করতে গিয়ে ওনার টাকা আবার কাটলেন উনি। যে আমার পরিষ্কার মনে আছে, আগের বয়ান যিনি করছেন উনি যেভাবে ঐক্যের ডাক দিলেন, দ্বিতীয়জন তার সাথে দ্বিমত করে সেখানে ওনার যে বয়ান আছে ওই বয়ানের মধ্যে আপত্তি করতে গিয়ে এই সত্যটাও ব্যবহার করছিলেন যে কাবাব মে হাড্ডি হ্যায় দাল মে কুছ কালা হ্যায়, কাবাব মে হাড্ডি হ্যায় দাল মে কুছ কালা হ্যায়। আমরা এই প্রবাদটা সেদিন ওখানে শুনছিলাম, আমরা কাবাব মে হাড্ডি হ্যায় দাল মে কালা হ্যায় কুছ কালা হ্যায় ইয়ে ক্যা হ্যায়। আমাদের পোলাপান তখন এই যে প্রথম জন বয়ান করলো আর দ্বিতীয় জন তার বিপরীতে বয়ান করতে গিয়ে সেটা সমালোচনা করলো, তো মজলিসের মধ্যে পুরা হাউকাও লেগে গেল। হাউকাও লেগা শেষ, এই দুইদিনের দুইদিন ব্যাপী মহাসম্মেলন ওখানে শেষ, সমাপ্তি। মানে এমন হাউকাও লাগলো যে এটারে আর কি করতে পারলো না, মিল করতে পারলো না, গোছাইতে পারলো না। শেষে যারা ইয়ে ছিলেন, কি বলে, ব্যবস্থাপক ছিলেন, তো ওনারা এন্তেজামিয়া ওনারা কি করে দিলেন, দোয়া করে দিয়া মজলিস খতম। যৌথ ইশতেহার তো দূরের কথা, মজলিসই খতম, নিজের চোখে দেখা ঘটনা। আমরা ছোট বলে বুঝতেই পারতেছিলাম না যে কি নিয়ে মাহফিলটা নষ্ট হয়ে গেল, এত বড় একটা সম্মেলন কি নিয়ে নষ্ট হয়ে গেল, তা আমরা খুব বুঝতে পারি নাই। দুইজনের বয়ান আমরা ইয়ে করতেছিলাম, কি জানি শুনছি ঠিক, কিন্তু তখন বয়স কম থাকার কারণে বিষয়বস্তুটা অত স্পষ্ট বুঝতে পারিনি। কিন্তু ওই হাউ কি জানি বললে হাউ কাজে লেগে গেল আর মাঝ মাঝে নষ্ট হয়ে গেল, এটা আমরা আমাদের স্বচক্ষে দেখলাম। তো যে বলতেছি যদি নাকি এমন একটা মজলিসে আমি এতক্ষণ বয়ান করতাম তাহলে এতক্ষণ কি হয়ে যেত গা, এই হাউকাও লেগে যেত গা, দেখতেন যে যে নয়টা পর্যন্ত বয়ান তো দূরের কথা, বহু তাকে কি দিয়ে দিতে হইতো, মুনাজাত দিয়ে শেষ করানো লাগতো। কারণ কথা নেওয়ার মতো মানসিকতাই কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চিন্তা করার মানসিকতা নষ্ট হয়ে যায়। এই জন্যেই এই বর্তমান প্রচলিত রাজনীতিকে আমরা মানসিক রোগ বলি। তা কথা ঠান্ডা মাথায় শোনার মেজাজটাই কি হয়ে যায় নষ্ট। তো এই জন্যে যখন আমরা ডানবাম থেকে এই ধরনের কথা শুনব, আমাদেরকে অস্থির হলে চলবে না। আলহামদুলিল্লাহ আমাদের বুজুর্গানের দিনের দিক নির্দেশনার ভিত্তিতে সহিল ইয়ের মধ্যে আমরা আছি। ভক্তি, জজবা, আবেগ এগুলোর নাম কিনা দিন না, এগুলো দিয়ে দিন হয় না। দিন ঠিক অকাবেরদের যে তর্জ তরিকা, সেই তর্জ তরিকার উপরে থাকতে হবে। কত সুন্দর উসুল আমাদের বুজুর্গরা তৈরি করে দিয়ে গেছেন, যে হুকুমতে যাদের যারা আছে তাদের এতটুকু নৈকট্য অর্জন করবানা যে তাদের বন্ধু হয়ে যাও, আবার এতটুকু দূরত্ব তৈরি করো না যে তাদের শত্রু হয়ে যাও। বন্ধু হইলেও সমস্যা, বন্ধু হইলে তাদের অনুগত থাকতে হবে, অন্যায় আর কি থাকতে হবে, শরিকদার হইতে হবে, আর শত্রু হইলে তখন দিনই কাজ বাধাগ্রস্ত হবে। সুতরাং এদের সঙ্গে তোমাদের চলা থাকবে হলে বন্ধুও না, শত্রুও না, শত্রুও না, মিত্রও না, এই অবস্থায় থাকা খুবই নাজুক জিনিস, খুবই নাজুক জিনিস। এই ওসুলের উপরে যদি নাকি আমাদের এই ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের সঙ্গে যারা থাকে সকলে যদি নাকি এই নীতির উপরে থাকতো, তাহলে আলেম ওলামাদের মর্যাদা, শক্তি, তাদের প্রভাব আরো অনেক কি থাকতো, বেশি থাকতো। এটাকে নষ্ট করছে এই দলবাজি। তারা তো আরো এক কদম অগ্রসর হয়ে বলে যে এই গণতন্ত্রটাকে ইসলামের সাথে কি করে দিতে চায়, যে ইসলাম সমর্থিত, কিভাবে ইসলাম সমর্থিত, গণতান্ত্রিক পদ্ধতি। গণতন্ত্রের মূল মন্ত্র তো কুফরি, কিন্তু পদ্ধতি এটাকে ইসলামী তরিকা বলতে চায়, কিভাবে এটার পদ্ধতি হয়। ইসলামের খেলাফত ব্যবস্থায় সরকারি দল বিরোধী দল আছে, বিরোধী দল আছে, ওখানে বিরোধী দল মানে হলো বাগি। ইসলামের খেলাফত ব্যবস্থায় বিরোধী দল মানে কি, বাগি, বিদ্রোহী, সে তো ওয়াজিবুল কতল। ইসলামী হুকুমতে কি থাকবে না, বিরোধী দল থাকবে না। তো সকলকে একই ইয়ের উপরে থাকতে হবে। আমির যদি নাকি কি হয়, শরীয়ত মোতাবেক মানুষকে পরিচালিত করে, তার ইতাআতের মধ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যদি শরীয়তের খেলাফ হয়, তাহলে সেক্ষেত্রে যার যার সামর্থ্য অনুযায়ী কি করতে হবে, তার নেহি আনিল মুনকারের কাজ আঞ্জাম দিতে হবে। তো সেইভাবে যে ইসলামী রাজনীতির তরিকা হবে সেটা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের রাশেদার যুগে বিরোধী দল ছিল নাকি, বিরোধী দল ছিল না। তো ওখানে বিরোধী দল মানে তার খোল্লা উড়ায় দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত ইসলামী হুকুমত থাকবে, বিরোধী দল যেতে পারবে না। কিন্তু আবার পরমত সহিষ্ণুতা এরকম থাকবে যে হযরত ওমরের মতো প্রভাবশালী লোকের সামনেও একজন সাধারণ মানুষও বলতে পারবে যে ওমর ইনসাফ করো, নাইলে তোমাকে কিন্তু আমি আমার তরবারি দিয়ে কি করে দিব, সোজা করে দিব। এতটুক স্বাধীনতাও আছে। তথা নাহি আনিল মুনকারের এতটা খোলা অনুমতি ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো প্রভাবশালী শাসক, যার ভয়ে কায়সার ও কেসরা কি থাকে প্রকম্পিত, তার সামনে একজন সাধারণ নাগরিক এমনকি মহিলা পর্যন্ত বলতে পারে যে ইনসাফ না করলে কিন্তু তোমাকে কি করবো, আমরা সোজা করে দিব। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সেদিন আমরা আলোচনা করতে গিয়ে পড়লাম যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কত প্রভাবশালী শাসক ছিলেন, 20 বছর টানা। ওনার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলমানদের মধ্যে এত হজবরল অবস্থা হয়ে গেছিল যে কেউ খারেজি কেউ রাফেজি এই ধরনের বিভিন্ন ফেরকা বের হয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে কি করে দিলেন, একেবারে এমন পর্যায়ে নিয়ে আসলেন যে এখানে দ্বিমত করার সুযোগ ছিল না। কিন্তু সে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন সাধারণ মানুষ ইনসাফের কথা বলতে পারত এবং বলতে পারত যে ইনসাফ না করলে সোজা করে দিব। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন যে কি দিয়ে সোজা করবে ভাই, তখন তার হাতের লাঠি দিয়ে বলতো যে এই লাঠি দিয়ে সোজা করো। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম বললেওয়ালা শুনলেওয়ালা সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। হযরতওয়ালা বয়ান করবেন, আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ।